This track was downloaded from FusionBD.com.
Yacho presents Kulasha.
শুনছেন রেডিও বেসি FM 89.2 শুরু হয়ে গেছে, এয়ারটেল প্রেজেন্স কুয়াশা, সাথে আছে আমি শারমিন। আর আজকের প্রথম ঘন্টায় প্রতিবারের মতন রয়েছে একটি গল্প, আর তার পরের ঘন্টা থেকে শুরু হয়ে যাবে কুয়াশার মূল কাহিনী, অর্থাৎ মূল আকর্ষণ যেটা রয়েছে কুয়াশা সেটা। তার আগে জানিয়ে দেব এয়ারটেলের বন্ধ কানেকশনে 19 টাকা রিচার্জ করলে আছে মজার সব অফার, অন করলে আধা পয়সা সেকেন্ড রেট এয়ারটেল, আর তার সাথে থাকছে 3GB ফ্রি ইন্টারনেট, ফ্রি টুইটার আর উইকিপিডিয়া। আর এই অফারটি পাবেন কিনা জানতে হলে আপনাকে ডায়াল করতে হবে *222*#, আরও জানতে ভিজিট করতে পারেন facebook.com/airtelbaje। তো আজকের প্রথম ঘন্টা যে গল্প রয়েছে সেটার নাম হচ্ছে প্রফেসর হিজি বিজি বিচ, সত্যজিৎ রায়ের লেখা। খুবই চমৎকার একটি গল্প, আমি যখন ছোট ছিলাম আমার ভীষণ প্রিয় ছিল এই গল্পটি। তো ঠিক আছে, আমরা প্রথম পর্বটি এখন শুনবো, তারপরে ফিরে এসে একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে এসে সরাসরি চলে যাবো পরের পর্বে। আমার সঙ্গেই থাকুন আর আমাকে লিখতে থাকুন যে কোনো মোবাইল থেকে 2221 এই নাম্বারে। আপনি আছেন এয়ারটেল প্রেজেন্স কুয়াশায়, সাথে আছি আমি শারমিন।
আমার ঘটনাটা কেউ বিশ্বাস করবে বলে তো মনে হচ্ছে না, না করুক তাতে কিছু এসে যায় না। নিজের চোখে না দেখা অবধি অনেকেই অনেক কিছু বিশ্বাস করে না, যেমন ভূত। আমি অবশ্যই ভূতের কথা বলতে বসিনি, সত্যি বলতে কি এটাকে যে কিসের ঘটনা বলা চলে সেটা আমি নিজেই জানি না, কিন্তু ঘটনাটা ঘটেছে আর আমার জীবনেই ঘটেছে, তাই আমার কাছে সেটা সত্যি, আর তাই সেটার বিষয় লেখা আমার কাছে খুবই স্বাভাবিক। আগেই বলে রাখি, যাকে নিয়ে এই ঘটনা তার আসল নামটা আমি জানি না। তিনি বললেন যে তার কোনো নামও নেই, শুধু তাই না, নাম নিয়ে একটা ছোট খাটো লেকচারও দিয়ে ফেললেন। বললেন, নাম দিয়ে কি হবে মশাই, নাম একটা ছিল কিন্তু সেটার আর প্রয়োজন নেই বলে বাদ দিয়ে দিয়েছি। আপনি এলেন, আলাপ করলেন, নিজের নামটা বললেন, তাই নামের প্রসঙ্গটা উঠল। এমনিতে কেউ তো খুব একটা আসেও না, আর তাতে মানে কারুর আমাকে আমার নাম বলতেও হয় না, চেনাশোনা কেউ নেই, চিঠিপত্র লিখি নে, কাগজে লেখা ছাপাই নে, ব্যাংকে চেক সই করি নে, কাজেই নামের প্রশ্নটাই আসে না। একটা চাকর আছে আমার অবশ্যই, সেও বোবা, বোবা না হলেও সে নাম ধরে ডাকত না, ও তো বাবু, ব্যাস ফুরিয়ে গেল। এখন কথা উঠতে পারে, আপনি কি বলে ডাকবেন আমাকে, এটা নিয়ে তো ভাবছেন নাকি? শেষটায় অবশ্য তাকে প্রফেসর হিজিবিজবিজ বলে ডাকায় ঠিক হলো, কেন সেটা পরে সময় মতো বলছি, আগে একটু গোড়ার কথা বলে নেওয়া দরকার। ঘটনাটা ঘটে গোপালপুরে, উড়িষ্যার গঞ্জম ডিস্ট্রিক্টে বহরপুর স্টেশন থেকে 10 মাইল দূরে সমুদ্রের ধারে একটা ছোট্ট শহর গোপালপুর। গত 3 বছর অফিসের কাজের চাপে ছুটি নেওয়া হয়নি, এবার 3 সপ্তাহের ছুটি নিয়ে এই না দেখা অথচ নাম শোনা জায়গাটাতে যাওয়া স্থির করলাম। অফিসের কাজের বাইরে আমার আর একটা কাজ আছে, সেটা হলো অনুবাদের কাজ। আজ পর্যন্ত আমার করা 7 খানা ইংরেজি রহস্যের উপন্যাসের বাংলা অনুবাদ বাজারে বেরিয়েছে, প্রকাশক বলেন যে বইগুলির কাজটি ভালো, কতটা তারই চাপে নিতে হয়েছে ছুটিটা। এই 3 সপ্তাহের মধ্যে একটা গোটা বই অনুবাদ করার দায়িত্ব আমার কন্ধে রয়েছে। গোপালপুরে আমি আগে কখনো আসিনি, বাছাইটা যে ভালো হয়েছে সেটা প্রথম দিন এসেই বুঝেছি, এমন নিরিবিলি অথচ মনোরম জায়গা খুব কমই দেখেছে। নিরিবিলি আরো এই জন্য যে এটা হলো অফ সিজন, এপ্রিল মাস, হাওয়া বদলের দল এখনো এসে পৌঁছয়নি। যে হোটেলে এসে উঠেছি তাতে আমি ছাড়া আছেন আর একটি মাত্র প্রাণী, এক বৃদ্ধ আর্মেনিয়ান, নাম হচ্ছে মিস্টার অ্যারাটুন। তিনি থাকেন হোটেলের পশ্চিম প্রান্তের একটা ঘরে আর আমি থাকি পূর্ব প্রান্তে। হোটেলের লম্বা বারান্দায় ঠিক নিচ থেকেই শুরু হয়েছে বালি, 100 গজের মধ্যেই সমুদ্রের ঢেউ এসে সেই বালির উপর আছড়ে পড়ছে। লাল কাঁকড়াগুলো মাঝে মাঝে বারান্দায় উঠে এসে ঘোরাফেরা করে, আমি ডেক চেয়ারে বসে দৃশ্য উপভোগ করি আর লেখার কাজ করি। সন্ধ্যাবেলা ঘন্টা দুয়েকের জন্য কাজ বন্ধ রেখে বালির উপর হাঁটতে বেরোই। প্রথম দুদিন সমুদ্র তীর ধরে পশ্চিম দিকটায় গেছি, তৃতীয় দিন মনে হলো একবার পূর্ব দিকটাতেও যাওয়া দরকার। বালির উপর আদিকালের নোনা ধরা পোড়া বাড়িগুলো ভারী অদ্ভুত লাগে। মিস্টার অ্যারাটন বলেছিলেন এগুলো নাকি প্রায় 300-400 বছরের পুরনো। এককালে গোপালপুর নাকি ওলন্দাজদের একটা ঘাঁটি ছিল, একটা বাড়ির ভিতর ঢুকে দেখেছি, ভারী থমথমে মনে হয়। পূর্ব দিকে কিছু দূর গিয়ে দেখলাম একটা জায়গায় বালির অংশটা অনেকখানি চওড়া হয়ে গেছে, আর তার ফলে শহরটাও সমুদ্র থেকে অনেকখানি পিছিয়ে। এর মধ্যে আবার দেখলাম একটা উপুর করা নৌকার উপর বসে আছেন দুটো প্রৌঢ় বাঙালি ভদ্রলোক, একজনের চোখে চশমা, তিনি হাতে একটা বাংলা খবরের কাগজ হাওয়ায় ভাঁজ করতে গিয়ে হিমশিম খাচ্ছেন, আরেকজন বুকের কাছে হাত দুটোকে জড়ো করে এক দৃষ্টে সমুদ্রের দিকে চেয়ে বিড়ি খাচ্ছেন। আমি একটু কাছে যেতে কাগজওয়ালা ভদ্রলোকটি সেধে আলাপ করার ভঙ্গিতে বললেন,
নতুন এলেন আপনি?
হ্যাঁ, এই দুদিন সাহেব হোটেলে উঠেছেন তাই তো? আমি একটু হেসে বললাম, আপনারা এখানেই থাকেন? ভদ্রলোক এতক্ষণে কাগজটা সামলাতে পেরেছেন, বললেন,
আমি থাকি, 26 বছর হলো গোপালপুরে, নিউ বেঙ্গলিটা আমারই হোটেল। ঘনশ্যামবাবু অবশ্য আপনার মতো চেঞ্জে এসেছেন।
আমি আচ্ছা বলে আলাপ শেষ করে এগোতে যাব, এমন সময় ভদ্রলোক আরেকটা প্রশ্ন করে বসলেন,
ওদিকটায় যাচ্ছেন কোথায়?
বললাম, এমনি একটু বেড়াবো আর কি।
কেন বলেন তো?
আচ্ছা মুশকিল তো, বেড়াতে যাচ্ছি কেন সেটাও বলতে হবে। ভদ্রলোক বললেন,
বছরখানিক আগে হলে কিছু বলার ছিল না, যেখানে মন চায় নির্ভয়ে ঘুরে আসতে পারতেন, কিন্তু গত সেপ্টেম্বরে পূর্ব দিকে নলিয়া বস্তি ছাড়িয়ে মাইখানিক দূরে একটি প্রাণী এসে আস্থানা গেড়েছেন। আমি অবশ্য নিজে এসে বাড়িটি দেখিনি, এখানকার পোস্টমাস্টার মহাপাত্র বলেছিল যে ও দেখেছে।
আমি জিজ্ঞেস করলাম, সাধু সন্ন্যাসী গোছের কেউ নাকি?
আটপেই না, তবে তিনি যে কি সেটা মশাই জানতে পারিনি। মহাপাত্র বললে যে বাড়িটার ফাটাফুটো নাকি সব তেরপল দিয়ে ঢেকে ফেলেছে, ভেতরে কি হয় কেউ বলতে পারে না, তবে ছাতের একটা ফুটো দিয়ে বেগুনে ধোয়া বেরোতে দেখা গেছে। বাড়িটা না দেখলে লোকটাকে আমি নিজে দেখেছি দুবার। অবশ্যই আমি ঠিক এইখানটাতেই বসে আর ও হেঁটে যাচ্ছিল আমার ঠিক সামনে দিয়েই, পরনে হলদে রঙের কোট প্যান্টেলুন, গোবদারি নেই, মাথায় গুচ্ছের ঝাঁকা চুল, হাঁটবার সময় কি জানি বিড়বিড় করছিল আন মনে, এমনকি একবার যেন গলা ছেড়ে হাসতেও শুনলুম। কথা বললুম, কথার জবাব দিল না। ওর আবার একটি চাকরও আছে বুঝতে পেরেছেন, তাকে অবশ্যই সকালের দিকটায় বাজারে দেখতে পাই, এমন সন্ডা মার্কা লোক আমি দেখিনি মশাই। মাথায় কদম ছাড় চুল, ঘাড়ে গর্দানের চেহারা একেবারে কতকটা ওই শুয়োরেরই মতন। লোকটা হয় বোবা নয় মুখ বন্ধ করে থাকে, জিনিস কেনার সময় ও মুখ খুলবে না, দোকানদারকে হাত দিয়ে দেখে বুঝিয়ে দেয়। মনিবের কথা বাদই দিলাম, অমন চাকর যে বাড়িতে তার কাছাকাছি না যাওয়াই ভালো, নয় কি?
ঘনশ্যাম ভদ্রলোকটিও ইতিমধ্যে উঠে পড়েছেন, বিড়িটাকে বালির উপর ছুঁড়ে ফেলে দিয়ে বললেন,
চলুন চলুন তো মশাই।
দুই ভদ্রলোক তাদের হোটেলের দিকে রওনা দেওয়ার আগে ম্যানেজার বাবুটি জানিয়ে গেলেন যে তার নাম রাধা বিনোদ চাচুর্য, এবং আমি একবার তার হোটেলে পায়ের ধুলো দিলে তিনি খুবই খুশি হবেন। রহস্য গল্প অনুবাদ করে করে রহস্য সম্পর্কে যে একটা স্বাভাবিক আকর্ষণ আমার মনে গড়ে উঠেছে সেটা তো আর নিউ বেঙ্গলি হোটেলের ম্যানেজার বাবু জানেন না। আমি বাড়ি ফেরার কথা একবারও চিন্তা না করে পূর্ব দিকে আরো এগুতে লাগলাম। এখন ভাটার সময়, সমুদ্রের জল পিছিয়ে গেছে, ঢেউ অল্প, পারে যেখানে এসে ঢেউ ফেনা কাটছে তার কাছেই কয়েকটা কাক লাফালাফি করছে, ফেনাগুলো সরসর করে এগিয়ে এসে পিছিয়ে যাচ্ছে, আর তারপরেই ফেনার বুলবুলিতে ঠোকর দিয়ে কাকগুলো কি যেন খাচ্ছে। নলিয়া গ্রাম ছাড়িয়ে মিনিট দশেক হাঁটার পর দূর থেকে ভিজে বালির উপর একটা চলন্ত লাল চাদর দেখে প্রথমটা বেশ হকচকে গিয়েছিলাম, কাছে গিয়ে বুঝলাম যে সেটা কাঁকড়ার পাল। জল সরে যাওয়াতে দলে দলে তারা বাসায় ফিরছে। আর 5 মিনিট যেতেই বাড়িটাকে দেখলাম,
টেরপলের তাপ্পির কথা আগেই শুনেছিলাম, তাই চিন্তা অসুবিধে হলো না। কিন্তু কাছে গিয়ে দেখি টেরপল নয়, বাঁশ, কাঠের তক্তা, মোর্চে ধরা কারুগেটের টিন, এমনকি পেস্ট বোর্ডের টুকরো পর্যন্ত বাড়ি মেরামতের কাজে ব্যবহার করা হয়েছে। দেখে মনে হলো, এক যদি ছাদ ভেদ করে বৃষ্টির জল না পড়ে তাহলে এ বাড়িতে একজন লোকের পক্ষে থাকা এমন কিছু অসম্ভব নয়। কিন্তু সেই লোকটি কোথায়? মিনিট খানিক দাঁড়িয়ে থেকে মনে হলো, সে যদি সত্যি ছিদ্রগ্রস্ত হয় আর তা যদি সত্যি একটা সন্ডামার্কা চাকর থেকে থাকে, তাহলে আমি যেভাবে উগ্র কৌতূহল নিয়ে বাড়িটার দিকে হা করে চেয়ে দেখছি, সেটা বোধ হয় খুব বুদ্ধিমানের কাজ হচ্ছে না। তার চেয়ে কিছুটা দূরে গিয়ে অন্যমনস্ক ভাবে পায়চারি করলে কেমন হয়? এত দূরে এসে লোকটাকে একবার অন্তত চোখের দেখা না দেখে ফিরে যাব। এইসব ভাবতে ভাবতেই হঠাৎ খেয়াল হলো যে বাড়ির সামনের দরজার ফাঁকটার পিছনে অন্ধকারের মধ্যে কি যেন একটা নড়ে উঠল, আর তারপরেই একটা ছোট্ট খাট্ট বেটে লোক বাইরে বেরিয়ে এলো। বুঝতে বাকি রইল না যে ইনিই বাড়ির মালিক, আর ইনি বেশ কিছুক্ষণ থেকেই অন্ধকারের সুযোগ নিয়ে আমাকে পর্যবেক্ষণ করছিলেন।
আপনার হাতে যে ছটা আঙ্গুল দেখছি,
হঠাৎ মিহি গলায় কথা এলো। কথাটা ঠিকই, আমার হাতে বুড়ো আঙুলের পাশে জন্ম থেকে একটা বাড়তি আঙুল রয়েছে, সেটা কোনো কাজ করে না, কিন্তু ভদ্রলোক অতদূর থেকে সেটা বুঝলেন কি করে? এবার আরো কাছে এলে পর বুঝলাম তার হাতে রয়েছে একটা আদিকালের এক চোখা দূরবীন, আর সেটা দিয়েই নির্ঘাত এতক্ষণ তিনি আমাকে স্টাডি করেছিলেন।
অন্যটা নিশ্চয়ই বুড়ি আঙুল, তাই নয় কি?
ভদ্রলোকের গলার স্বর অত্যন্ত মিহি, এত বয়সের লোকের গলা এমন আমি কখনো শুনিনি।
আসুন না, বাইরে দাঁড়িয়ে কেন?
কথাটা শুনে রীতিমতো অবাক হলাম। রাধা বিনোদ বাবুর কথায় আমার লোকটা সম্পর্কে একেবারে অন্যরকম ধারণা হয়েছিল, এখন দেখছি দিব্যি খোস মেজাজি ভদ্র ব্যবহার। সন্ধ্যার আলোতে তাকে ভালো করে দেখতে পাচ্ছিলাম না, অথচ দেখার ইচ্ছাটা প্রবল, তাই তার অনুরোধে আপত্তি করলাম না।
একটু সাবধানে, আপনি লম্বা মানুষ, আমার দরজাটা আবার একটু
হেট হয়ে মাথা বাঁচিয়ে ভদ্রলোকের আস্তানায় প্রবেশ করা গেল। একটা পুরনো মেটে গন্ধের সঙ্গে সমুদ্রের স্যাঁতস্যাঁতে গন্ধ, আর আরেকটা কি জানি অচেনা গন্ধ মিশে এই পাঁচমেশালি জোড়াতালি বাড়ির সঙ্গে বেশ খাপ খেয়ে গেছে।
বাঁদিকে আসুন, ডান দিকে আমার কাজের ঘর।
ডান দিকের দরজার ফাঁকটা দেখলাম একটা বড় কাঠের তক্তা দিয়ে বেশ পোক্তভাবেই বন্ধ করা। আমরা বাঁদিকের ঘরে ঢুকলাম, এটাকে বোধহয় বৈঠকখানা বলা চলে। এক কোণে একটা কাঠের টেবিলের উপর মোটা মোটা কিছু খাতাপত্র, গোটা তিনে কলম, একটা দোয়াত, একটা আঠার শেষে আর একটা বড় কাঁচি। টেবিলের সামনে একটা মোচে ধরা টিনের চেয়ার, এক পাশে একটা বড় উপর করা প্যাকিং কেস, আর ঘরের ঠিক মাঝখানে একটা বিরাট চেয়ার। এই শেষের আসবাবটি থাকা উচিত ছিল কোনো রাজবাড়ির বৈঠকখানায়, জাদ্রিল কাঠের উপর জাদ্রিল কারুকার্য।
আপনি ওই বাক্সটায় বসুন, আমি চেয়ারে বসছি।
এই প্রথম একটা খটকা লাগলো, লোকটা বদ্ধ পাগল না হলেও একটু বেয়ারা রকমের খামখেয়ালি তো বটেই। তা না হলে একজন বাইরের লোককে নিজের বাড়িতে ডেকে এনে প্যাকিং বক্সে বসতে দিয়ে নিজে বসছে সিংহাসনে, অথচ জানলায় টেরপলের ফাঁক দিয়ে আসা সন্ধ্যার আলোতে তো তার চোখে কোনো পাগলামের লক্ষণ দেখছি না, বরং বেশ একটা ছেলে মানুষের হাসি খুশি ভাব।
তারপর বলুন,
ভদ্রলোক বললেন, কি বলবো, আসলে তো কিছু বলতেই আসেনি, শুধু দেখতে এসেছিলাম, তাই ঠস করে বলুন বললে বেশ মুশকিলেই পড়তে হয়। শেষটায় আর কিছু ভেবে না পেয়ে নিজের পরিচয়টা দিয়ে ফেললাম, আমি এসেছি ছুটিতে কলকাতা থেকে, আমি মানে একজন লেখক, আমার নাম হিমাংশু চৌধুরী, এদিকে এসেছিলাম বেড়াতে, আপনার বাড়িতে চোখে পড়ল।
বেশ বেশ, পরিচয়টা পেয়ে খুশি হলাম, তবে আমার কিন্তু কোনো নাম টাম নেই, বুঝতে পারছেন?
আবার খটকা, নাম নেই? নাম তো একটা সকলেরই থাকে, এর বেলায় তার ব্যতিক্রম হবে কেন? কথাটা তাকে জিজ্ঞেস করতেই ভদ্রলোক নামের উপর লেকচারটা দিয়ে দিলেন।
আমার কথাগুলো বোধ হয় আপনার মনোপুত হলো না। একটা কথা তাহলে আপনাকে বলি, আমি নিজে কিন্তু মনে মনে আমার একটা নাম ঠিক করেছি, অবশ্যই এ নামটা কাউকে বলিনি, কিন্তু আপনার কিনা ছটা আঙুল, তাই আপনাকে বলতে কোনো আপত্তি নেই আমার।
আমি ভদ্রলোকের দিকে চেয়ে রইলাম। ঘরে আলো ক্রমশ কমে আসছে, চাকরটাকে দেখছি না কেন? অন্তত একটা মোমবাতি বা কেরোসিনের আলো তো এই সময় ঘরে এনে রাখা উচিত। ভদ্রলোক এবার হঠাৎ তার মাথাটা একপাশে ঘুরিয়ে বললেন,
আমার কানটা কি লক্ষ্য করেছেন আপনি?
এতক্ষণ করিনি, কিন্তু এবার চোখ পড়তে চমকে উঠলাম। মানুষের এরকম কান আমি কখনো চোখে দেখিনি। উপর দিকটা গোল না হয়ে ছুচলো, ঠিক যেমন শেয়াল কুকুরের হয়। এরকম হলো কি করে? কান দেখিয়ে আবার আমার দিকে ফিরে ভদ্রলোক হঠাৎ আরেকটা তাজ্জব ব্যাপার করে বসলেন। নিজের মাথার চুলটা ধরে দিলেন এক টান, তার ফলে সেটা হাতে খুলে এলো এক ব্রহ্মতালুর কাছে, আর কানের পাশটা ছাড়া সারা মাথার কোথাও এক গাছে চুল নেই। এই নতুন চেহারা আর তার সঙ্গে মিটিমিটি চাহনিতে দুষ্টু হাসির ভাব দেখে আমার মুখ থেকে আপনা থেকে একটা নাম বেরিয়ে পড়ল, হিজি বিজবিজ।
এক্স্যাক্টলি।
ভদ্রলোক হাততালি দিয়ে খিলখিল করে হেসে উঠলেন।
আপনি ইচ্ছা করলে ছবির সঙ্গে মিলিয়ে দেখতে পারেন।
বললাম, দরকার নেই, হিজি বিজবিজের চেহারা ছেলেবেলা থেকেই মনে গেঁথে আছে।
বেশ বেশ বেশ, আপনি জানতো স্বাচ্ছন্দ্যে নামটা ব্যবহার করতে পারেন, এমনকি নামটার আগে একটা প্রসেসর জুড়ে দিলে আরো ভালো হয়। অবশ্যই এটা কাউকে বলবেন না, যদি বলেন তাহলে কিন্তু।
আমি সাকিব আল হাসান, আমার এনার্জি পার্টনার রয়্যাল টাইগার ড্রিঙ্ক। জয়েন দা গ্যাং আর জয় করো দুনিয়া।
Join Koro Royal Tiger's gang. Royal Tiger, recharge yourself.
Oh, Manuma! Doors are done, lagao! Right, abar, zohra se kuch ton!
Zohr na! Tumar na pi pit khaya, kudiya baat ki ni baithi.
Need extra strong energy drink. Kokhari kya hai? Kisi baat.
আমি সাকিব আল হাসান, আমার এনার্জি পার্টনার রয়্যাল টাইগার ড্রিঙ্ক। জয়েন দা গ্যাং আর জয় করো দুনিয়া।
জয়েন করো রয়্যাল টাইগার্স গ্যাং। রয়্যাল টাইগার, রিচার্জ ইয়োরসেলফ।
ম্যাঙ্গো ইয়োগার্ট এবং বানানার তিনটি মজার সাথে ঠান্ডা প্রাণ লাগছি, গরমে আপনাকে দেবে চরম আরাম। ঠান্ডা ঠান্ডা প্রাণ লাগছি, খুব খাচ্ছি, আরাম পাচ্ছি।
তোমার ডিজাইন করা জার্সিতে জ্বলে উঠবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। অংশ নাও রবির অদম্য জার্সি ডিজাইন কনটেস্টে। 31 আগস্টের মধ্যে তোমার ডিজাইন পাঠিয়ে দাও jersey@rovi.com.bd অথবা নিকটস্থ রবি সেবা কেন্দ্রে, আর জিতে নাও 5 লক্ষ টাকা সমমূল্যের পুরস্কার। বিস্তারিত জানতে চোখ রাখো চ্যানেল আই অথবা ভিজিট www.weartigers.com.bd। জ্বলে ওঠো আপন শক্তিতে রবি।
এই প্রথম যেন আমার একটু ভয় করতে লাগলো। লোকটা নিঃসন্দেহে পাগল কিংবা বেয়ারারও কোনো চিৎগ্রস্ত। এ ধরনের লোককে বরদাস্ত করা ভারী কঠিন। সবসময় কি বলবে বা কি করবে ভেবে তটস্থ থাকতে হয়। আপনার গানের ছুচলো অংশটার রং একটু অন্যরকম বলে মনে হচ্ছে। তা তো হবেই, ভদ্রলোক বললেন। ওটা তো আর আমার নিজের নয়, জন্মের সময় তো আর আমার এরকম কান ছিল না। তাহলে কি ওটা আপনার চুলের মতোই নকল? টানলে খুলে আসবে নাকি আবার? ভদ্রলোক আবার সেই খিলখিলে হাসি দিয়ে বললেন,
মোটেই না, মোটেই না, মোটেই না।
না, লোকসান নির্ঘাত পাগল। বললাম, তাহলে ওটা কি? দাঁড়ান, আগে আমার চাকরের সঙ্গে আপনাকে আলাপ করিয়ে দিই। একে হয়তো চিনতে পারবেন। এই সেই চাকর যার কথা রাধা বিনোদ বাবু বলেছিল। ভদ্রলোক হাতখানি ডাকলে পর সে নিঃশব্দে ঘরে ঢুকে টেবিলের উপর কেরোসিনের বাতিটা রাখল। সত্যি এরকম সন্ডা মার্কা লোক এর আগে দেখেছি বলে তো মনে পড়ছে না। লোকটার গায়ে একটা ডোরা কাটা ফতুয়া আর একটা খাটো করে পড়া ধুতি, পায়ের গুলি, হাতের মাসল, কবজির বেদ, বুকের ছাপি, গর্দানের বহর, এ সমস্ত দেখলে স্তম্ভিত হতে হয়।
কারুর কথা মনে পড়ছে কি আমার চাকরকে দেখে?
জিজ্ঞেস করলেন হিজবিজবিজ। লোকটা বাতি নামিয়ে রেখে তার মনিবের দিকে ফিরে আদেশের অপেক্ষায় চুপ করে দাঁড়িয়ে আছে। মিনিট খানিক তার দিকে চেয়ে থাকতে থাকতে হঠাৎ মিল্খা মনে পড়ল। অবাক হয়ে বললাম, আরে এই যে ষষ্ঠীচরণ!
ঠিক ধরেছেন, ঠিক ধরেছেন।
ভদ্রলোক খুশিতে বসে বসে নেচে উঠলেন।
অবশ্যই ওর ওজন ঠিক 19 মণ নয়, 3.5 একটু বেশি, অন্তত 67টা ছিলই। আর হাতি লোফাটার কথা জানি না, কিন্তু এখানে এসে অবধি ও প্রতিদিন সকালে 2টো আসত ধেরে শুয়ে নিয়ে লোফালোফি করে। এটা আমি নিজের চোখে দেখেছি। এই যে আমার চেয়ারটা, এটা তো ও এক হাতে তুলে নিয়ে এসছে।
কোত্থেকে?
সেটা নাই শুনলেন? যাও তো ষষ্ঠী, 2টো ডাব নিয়ে এসো তো আমাদের জন্য।
ষষ্ঠী আজ্ঞা পালন করতে চলে গেল। বাইরে মেঘের গর্জন, একটা দমকা হাওয়ায় তেরপল গুলো পটপট শব্দে নড়ে উঠল। এইবারে না উঠলে দুর্যোগে পড়তে হবে।
আমার কানটার কথা জিজ্ঞেস করছিলেন না?
ভদ্রলোক বললেন,
ওটা আসলে একটা বন বেড়ালের কান আর আমার অরিজিনাল কান মিশিয়ে তৈরি করা।
কথাটা শুনেই হাসি পেয়ে গেল। বললাম, মেশালেন কি করে আপনি? ভদ্রলোক বললেন,
কেন, একটা মানুষের হৃৎপিণ্ড আর একটা মানুষের শরীরে বসিয়ে দিচ্ছে, আর একটা জানোয়ারের আধখানা মাত্র কান একটা মানুষের কানের উপর বসিয়ে দেওয়া যাবে না।
আপনি কি ডাক্তারি করতেন আগে? প্লাস্টিক সার্জারি জাতীয় কিছু?
তা তো বটেই, করতাম কেন, এখনো তো করি। তবে সে যেমন তেমন প্লাস্টিক সার্জারি নয়। এই যেমন ধরুন, আপনার ওই যে বাড়তি বুড়ো আঙুলটা, ওটা যদি আপনার না থাকতো তাহলে প্রয়োজনে ওটা লাগিয়ে দেয়া আমার পক্ষে হতো জলের মতো সোজা। ডাক্তারি আর বিজ্ঞানের বই ছাড়া জীবনে কেবলমাত্র 2টি বই পড়েছি আমি, আবোল তাবোল আর হজ বড়াল। আর 2টার মধ্যে যে ব্যাপারটা আমার সবচেয়ে মনে ধরেছে সেটা হচ্ছে ওই প্রাণীগুলো যাদের বলা হয় আজগুবি কিম্ভূত। এই যে সাধারণের বাইরে কিছু হলে বা করলে বা বললেই লোকে পাগলামি আর আজগুবি বলে উড়িয়ে দেয়, এটা কোনো মানেই হয় না। আমি ছোটবেলায় মোমবাতি চুষে খেতাম জানেন, দিব্যি লাগে খেতে। আর মাছি যে কত খেয়েছি ধরে ধরে, তার তো কোনো গুণাগুণতি নেই।
ষষ্ঠীচরণ ডাব নিয়ে এসেছে, তাই ভদ্রলোকে একটু থামতে হলো। ষষ্ঠীচরণ আমাদের হাতে গ্লাস ধরিয়ে দিল। ডাবের জলে চুমুক দিয়ে ভদ্রলোক বললেন,
ডাক্তারি পড়ে প্লাস্টিক সার্জারিতে স্পেশালাইজ করলাম কেন বলেন তো?
কেন? আমার কৌতূহল বাড়ছিল। সেটা আর কিছুই না, ভদ্রলোকের কল্পনার দূর কত দূর সেটা জানবার জন্য। হিজিবিজবিজ বললেন,
কারণ শুধু ছবি দেখে মন ভরত না, খালি ভাবতুম
এমন জানোয়ার যদি সত্যি করে থাকতো, কোথাও যে আছে এসব প্রাণী সে বিষয়ে আমার কোনো সন্দেহও ছিল না, কিন্তু আমি তাদের চাইছিলাম আমার ঘরের মধ্যে, আমার হাতের কাছে, আমার চোখের সামনে একেবারে, বুঝতে পেরেছেন?
আমি বললাম, না মশাই বুঝিনি, কোন সব প্রাণীর কথা বলছেন আপনি?
এই ধরুন কচ্ছপ কি গিগিটিয়া কি হাঁস চারি।
বললাম যে বুঝতে পেরেছি, তারপর?
তারপর আর কি, শুরু করলাম গিরগিটিয়া দিয়ে, দুটোই হাতের কাছে ছিল, টিয়ার মুড়ো আর গিরগিটির ল্যাচ, ঠিক যেমন বইয়ে আছে। প্রথম বাজিতেই কিস্তিমাত, বেমালুম জোড়া লেগে গেল একেবারে। কিন্তু জানেন,
ভদ্রলোক গম্ভীর হয়ে এক মুহূর্তে চুপ করে থেকে বললেন,
বেশি দিন বাঁচল না, খেতেই চায় না কিচ্ছু, না খেলে বাঁচবে কি করে? আসলে যা লেখা আছে সেটাই ঠিক, শরীরে শরীরে মিলে গেলেও মনের সন্ধিটা হতেই চায় না, তাই এখন ধরমুড়ো সন্ধিটা ছেড়ে অন্য এক্সপেরিমেন্ট করছি।
ভদ্রলোক হঠাৎ কেমন যেন অন্য মনস্ক হয়ে পড়লেন। ভাগ্যে জাপ খেতে দিয়েছে, চা বিস্কুট হলে সাহস করে মুখে পড়া যেত না। ষষ্ঠীচরণ কোথায় গেল কে জানে, একটা খুটখুট শব্দ পাচ্ছে যেদিক থেকে আসছে, তাতে মনে হয় ভদ্রলোক যেটাকে তার কাজের ঘর বললেন তার দরজাটা খোলা হচ্ছে। ভদ্রলোককে ধন্যবাদ দিয়ে উঠে পড়লাম।
শুনলেন, কিন্তু আপনার কাছে যে একটা জিজ্ঞাসা ছিল,
বলুন।
ব্যাপার কি জানেন, সবই জোগাড় হয়েছে, সজারুর কাটা, রামছাগলের সিং, সিংহের পেছনের দুটো পা, ভাল্লুকের লোম, সব কিছুই, কিন্তু খানিকটা অংশ যে আবার মানুষের, আর সেখানে তো ছবির সঙ্গে মিল থাকা উচিত, তাই নয় কি? সেরকম মানুষ আপনার চোখে পড়েছে কিনা জানতে পারলে একটু সুবিধে হতো।
এই বলে ভদ্রলোক তার টেবিলের উপরে রাখা খাতাপত্রের নিচ থেকে একটা আদিকালের আবল তাবল বার করে সেটার একটা পাতা খুলে আমার চোখের সামনে ধরলেন। চেনা ছবি অবশ্যই, হাতে মুগুর নিয়ে একটা অদ্ভুত প্রাণী একটি পলায়নরত গো বেচারা মানুষের দিকে কটমট করে চেয়ে আছে।
কেমন চমৎকার হবে বলুন তো, একটা প্রাণী তৈরি করতে পারলে এমন কিছুই না, তোর্য সবই হয়েই আছে, তলার দিকে খানিকটা জোড়াও লেগে গেছে, এখন দরকার কেবল একটি এরকম চেহারার মানুষ।
আমি বললাম, অত গোল গোল চোখকে মানুষের হয় নাকি?
আরে বাত,
ভদ্রলোক প্রায় লাফিয়ে উঠলেন,
চোখ তো গোলই হয়, চোখের পাতা দিয়ে গোলে অনেকটা ঢাকা থাকে, তাই বলে অতটা গোল মনে হয় না।
আমি দরজার দিকে রওনা করলাম, একে পাগল তাই আবার নাচর বান্ধা, তারপর আবার কথার ঝুড়ি। ঠিক আছে প্রফেসর হিজিবিজবিজ, কাউকে নজরে পড়লে অবশ্যই জানাবো।
অতি অবশ্যই জানাবেন, বড্ড উপকার হবে, আমি অবশ্য নিজেও খুঁজছি, আপনি কোথায় উঠেছেন সেটা তো বললেন না।
শেষের প্রশ্নটা না শোনার ভান করে অন্ধকারে বেরিয়ে পড়লাম। আর বেরিয়েই দৌড়, ভিজতে আপত্তি নেই, কিন্তু ঝড়ের সঙ্গে যে বালি ওড়ে সেটা নাকে চোখে ঢুকে বড় বেশি অসুবিধার সৃষ্টি করে। কোন রকমে হাত দুটো মুখের সামনে ধরে চোখ থেকে বাঁচিয়ে হোটেলে যখন ফিরেছি তখন বৃষ্টি শুরু হয়ে গেছে। আটটার মধ্যে খাওয়া শেষ করে খাটে বসে টিমটিমে আলোকে লেখার কাজ শুরু করতে গিয়ে বুঝতে পারলাম মনোযোগের ব্যাঘাত ঘটছে। মনটা বারবার চলে যাচ্ছে প্রফেসর হিজিবিজবিজের দিকে। 300 বছরের পুরনো ঝুরঝুরে বাড়িতে জোড়াতালি দিয়ে কিভাবে আছে লোকটা, বদ্ধ পাগল না হলে কি কেউ এরকম করে নাকি? আর ষষ্ঠীচরণ কোত্থেকে এমন এক সারের মতো চাকর জোগাড় করলেন তিনি? সত্যি কি তিনি এই পূব দিকের বন্ধ ঘরটা একটা অদ্ভুত কিছু করেছেন? লোকটার কথা কতটা সত্যি আর কতটা মিথ্যে কে জানে। পুরোটাকেই অবশ্য পাগলের প্রলাপ বলে উড়িয়ে দেওয়া যেত, কিন্তু গোলমাল করছে ওর ওই কান দুটো, ওগুলো যে শুধু বেমালুম জোড়া হয়েছে তা নয়, আসবার সময় কেরোসিনের আলোতে লক্ষ্য করেছি একটা কানের ছুচলো অংশটাতে আবার একটা ফোসকা পড়েছে, তার মানে সে কান শরীরেরই অংশ। আর শরীরের অন্য সব জায়গার মতো সেখানেও শিরা আছে, স্নায়ু আছে, রক্ত চলাচল আছে, সবই আছে। সত্যি যতই ভাবছি তত মনে হচ্ছে যে ওই কানটা না থাকলে যেন অনেকটা নিশ্চিন্ত হতে পারতাম। পরদিন সকালে 5:30 ঘুম থেকে উঠে দেখি রাতারাতি মেঘ কেটে গেছে। চা খেতে বসে হিজিবিজবিজের কথা মনে হতে হাসি পেল, ব্যাপারটা আর কিছুই না, আবছা অন্ধকারে কেরোসিনের আলো অর্ধেক দেখেছি, কল্পনাও করেছি অর্ধেক, আর হোটেলে ফিরে এসেও পেয়েছি একই অন্ধকার। তাই মন থেকে খটকার ভাবটা কাটবার সুযোগ পায়নি। আজ বালির উপর সকালের রোদ আর শান্ত সমুদ্র চেহারা দেখে মনে হলো লোকটা খ্যাপা ছাড়া আর কিছুই না। পায়ের তলায় গোড়ালির কাছে একটা চিনচিনে ব্যথা অনুভব করছিলাম। পরীক্ষা করে দেখলাম একটা জায়গায় ছোট্ট একটা কাটার দাগ। বুঝলাম যে কাল অন্ধকারে বালির উপর দিয়ে দৌড়ে আসার সময় ঝিনুক জাতীয় কিছু একটা আঁচড় লেগেছে। সঙ্গে করে ডেটল বা আয়োডিন কিছুই আনেনি, তাই 9টা নাগাদ একবার বাজারের দিকে গেলাম। বাজারে যাওয়ার রাস্তাটা নিউ বেঙ্গলি হোটেলের সামনে দিয়েই গেছে। হোটেলের সামনেই বারান্দায় কালকে সেই ঘনশ্যামবাবুকে দেখলাম একটা ফেরিওয়ালার কাছ থেকে একটা প্রবাল নিয়ে নাড়াচাড়া করে দেখছেন। আমার পায়ের আওয়াজ শুনে ভদ্রলোক মুখ তুললেন, আর তুলতেই আমার বুকের ভেতরটা ধরাস করে উঠল। এই যে সেই আবল তাবলের মুখ, যে মুখের খোঁজ করছেন ওই উন্মাদ প্রফেসর হেজি বিজবিজ। হেজি বিজবিজ বা তার চাকর যদি একে দেখে তাহলে নির্ঘাত বগল দাবা করে নিয়ে যাবে ওই ঝুরঝুরে বাড়িতে। ঠিক করলাম যে বাজার থেকে ফেরার পথে একবার রাধা বিনোদ বাবুর সঙ্গে দেখা করে তাকে ব্যাপারটা খুলে বলবো। তাকে সাবধান করে দেব তার হোটেলের একমাত্র অতিথিকে যেন তিনি একটু চোখে চোখে রাখেন। কিন্তু ডেটল কিনতে কিনতেই আমার সংকল্পটা যেন আপনা থেকে বাতিল হয়ে গেল। রাধা বিনোদ বাবুকে যেসব উদ্ভট কথা আমাকে বলতে হবে সেগুলোকে তিনি বিশ্বাস করবেন মনে তো হয় না, এমনকি সেসব শুনে শেষটা হয়তো আমাকে পাগুলি ঠাউরাবেন। তাছাড়া আমি যে তার নিষেধ অগ্রাহ্য করে হিজি বিজবিজের বাড়িতে গেছি সেটা নিশ্চয়ই তার মনোভূত হবে না। ফেরার পর আরেকবার ঘনশ্যামবাবুকে দেখে মনে হলো আমার চোখে যাকে ওই ছবির মতো মনে হচ্ছে হিজি বিজবিজের চোখে সেটা নাও হতে পারে। সুতরাং যতটা ভয়ের কারণ আছে বলে ভাবছি আসলে হয়তো ততটা নেই। কাজেই বুদ্ধিমানের কাজ হবে এদের কিছু না বলা, আর প্রফেসরকেও ঘনশ্যামবাবু সম্বন্ধে কিছু না বলা। হোটেলে ফিরতেই বেয়ারা বলল যে একটি ভদ্রলোক আমার খোঁজে এসেছিলেন, আমাকে না পেয়ে তিনি নাকি একটা চিঠি লিখে রেখে গেছেন। অত্যন্ত খুদে খুদে প্রায় পিঁপড়ের মতো অক্ষরে লেখা এই চিঠিটা। প্রিয় সরাঙ্গুল মহাশয়, আজ সন্ধ্যাবেলা অবশ্যই একবার আমার গৃহে আসিবেন। সিংহের পশ্চাৎ ভাগের সহিত সজারুর কাটা এবং ভাল্লুকের লোম নিখুঁতভাবে জোড়া লাগিয়াছে। মুদঘরও একটি তৈয়ার হইয়াছে চমৎকার। সিংহ তিনটি মস্তকের অপেক্ষায় আছে, এখন শুধুমাত্র মস্তক এবং হস্তদ্বয় সংগ্রহ হইলেই হয়। ষষ্ঠীচরণ জনৈক ব্যক্তির সন্ধান আনিয়াছে, মূল চিত্রের সহিত তাহার নাকি যথেষ্ট সাদৃশ্য। আশা করি আজই আমার পরীক্ষা সফল হইবে। অতএব সন্ধ্যার সময়ে একবার কিং কর্তব্য বিমূড়ে পদার্পণ করিলে যার পর নাই খুশি হইব। এতে ভবদীয় HBB মনে পড়ল বাড়ির নাম কিং কর্তব্য বিমূর রাখার কথাটা হজ বড়ালতে হিজবিজি বলেছিলেন। চিঠিটা পড়ে মনে আবার দুশ্চিন্তা দেখা দিল, কারণ মন বলছে ষষ্ঠীচরণ হয়তো ঘনশ্যামবাবুকেই দেখেছে। সারা দুপুর যতদূর সম্ভব মন দিয়ে লেখার কাজ সারলাম। বিকেলের দিকে ঝোড়ো হাওয়া বইতে শুরু করল। বারান্দার ডেকে চেয়ারে বসে সমুদ্রের দিকে দেখতে দেখতে মনটা অনেকটা হালকা হয়ে এলো। উত্তর পশ্চিম থেকে হাওয়া এসে এগিয়ে আসা ঢেউগুলোর গায়ে লাগছে, আর তার ফলে ঢেউয়ের মাথায় ফেনাগুলো টুকরো টুকরো হয়ে হাওয়ায় ছড়িয়ে পড়ছে, বেশ লাগছে দেখতে। 6টা নাগাদ হঠাৎ দেখি রাধা বিনোদবাবু কেমন একটা উদ্ভ্রান্ত ভাব নিয়ে বালির উপর দিয়ে হন্তদন্ত হয়ে আমাদের বারান্দার দিকে এগিয়ে আসছেন। ভদ্রলোক কাছে এসে হাঁপাতে হাঁপাতে বললেন, অবশ্যই গেস্টকে কি এদিক দিয়ে হেঁটে যেতে দেখেছেন আপনি? কে, ঘনশ্যামবাবু? আরে হ্যাঁ মশাই, কাল যেখানে ছিলাম আমরা সেখানেই ওয়েট করবার কথা আমার জন্য, এখন এসে দেখছি নেই। কাছাকাছির মধ্যে একটা লোক নেই যাকে জিজ্ঞেস করি, এদিকে আমার হোটেলেও হাঙ্গামা, আমার সোনার ঘড়িটি চুরি হয়ে গেছে, চাকরটাকে জেরা করতে দেরি হয়ে গেল, আপনার এদিক দিয়ে যায়নি বোধ হয় নাকি?
আমি চেয়ার ছেড়ে উঠে পড়লাম। না, এদিক দিয়ে যায়নি, আমি বললাম। তবে একটা সন্দেহ হচ্ছে আমার, একটা জায়গায় গেলে হয়তো খোঁজ পাওয়া যেতে পারে। আপনার হাতের লাঠিটা বেশ মজবুত তো? রাধা বিনোদবাবু থতমত খেয়ে বললেন, লাঠি?
হ্যাঁ, তা লাঠি তো আমার সেই ঠাকুরদার, কাজেই
আমার সঙ্গে আর কিছুই নেই। একটা করাত মাছের দাঁত কিনেছিলাম প্রথম দিন এসেই, সেইটা সঙ্গে নিয়ে নিলাম, অন্য হাতে নিলাম আমার টর্চটা। পূর্ব দিকে যাচ্ছি দেখে রাধা বিনোদ বাবু ধরা গলায় বললেন, নুলীয় বস্তি ছাড়িয়ে যাবেন কি? হ্যাঁ, তবে বেশি দূর নয়, মাইলখানেক। সারা রাস্তা রাধা বিনোদ বাবু শুধু একটি কথাই বার্তিনিক বললেন, কিছুতেই বুঝতে পারছি না মশাই। বাড়িটার দিকে যতই এগোচ্ছি ততই দেখছি রাধা বিনোদ বাবুর উৎসাহ কমে আসছে। শেষটায় দশ হাত দূরে পৌঁছে হঠাৎ একেবারে থেমে গিয়ে বললেন, আপনার মতলবটা কি বলেন তো মশাই? বললাম, এতদূর যখন এলেন তখন আর মাত্র দশটা হাত যেতে আপত্তি কিসের আপনার? অগত্যা ভদ্রলোক এগিয়ে এলেন আমার পেছন পেছন, বাড়ির সামনে এসে টর্চ জ্বালতে হলো, কারণ ভেতরে দুর্ভেদ্য অন্ধকার। কালকের কেরোসিনের বাতি এতক্ষণে জ্বলে যাবার কথা কিন্তু জ্বলেনি। সামনের দরজা দিয়ে ভেতরে ঢুকে টর্চের আলোতে প্রথমেই দেখলাম একটা লোক মাটিতে হুমড়ি দিয়ে পড়ে আছে। লোকটা মরেনি, কারণ তার বিশাল বুকটা নিঃশ্বাস প্রশ্বাসে ওঠানামা করছে।
এই যে সেই চাকরটা,
ঘর ঘরে গলায় বলে উঠলেন রাধা বিনোদ বাবু। আগে হ্যাঁ, ষষ্ঠীচরণ,
আপনি নামটাও জানেন নাকি?
এ কথার উত্তর না দিয়ে বৈঠকখানায় ঢুকলাম, ঘর খালি, প্রফেসরের কোনো চিহ্ন নেই। সেখান থেকে বেরিয়ে গেলাম কাজের ঘরের দিকে, দরজাটার অর্ধেক খোলাই ছিল। ষষ্ঠীচরণকে ডিঙিয়ে তবে ভিতরে ঢুকতে হলো।
আরে, সেই লোকটার পাঞ্জাবিটা রয়েছে দেখছি এখানে,
রাধা বিনোদ বাবু চেঁচিয়ে উঠলেন। আজ সকালে পাঞ্জাবিটা আমিও দেখেছি, তিন কোয়ার্টার হাতা ব্রাউন রঙের পাঞ্জাবি, বুকে সাদা বোতাম। এটা যে ঘনশ্যাম বাবুরই পাঞ্জাবি তাতে কোনো সন্দেহ নেই। আর এই পাঞ্জাবির পকেটে হাত ঢুকিয়ে ছমছমে অবস্থাতেও রাধা বিনোদ বাবু চমকে উঠে হাত ছাড়লেন। তিনি তার সোনার ঘড়িটা পেয়েছেন।
কিন্তু এখানে এসব কি হচ্ছে বলুন তো, কিসের সরঞ্জামগুলো? পাঞ্জাবি রয়েছে, পকেটে ঘড়ি রয়েছে, আর সে বুড়োটাই বা কোথায় গেল?
বললাম, বাড়ির ভেতরে নেই সেটা তো বোঝাই যাচ্ছে, চলুন বাইরে। এবার সমুদ্রের দিকে চাইতেই আবছা অন্ধকারে একটা মানুষকে দেখতে পেলাম, সে এদিকেই আসছে। আর একটু কাছে আসতেই হাতের টর্চটা জ্বালিয়ে তার উপর ফেললাম, প্রফেসর হিজিবিজবিজ।
আর একটু আগে এলেন না?
ভদ্রলোক যেন গভীর আক্ষেপের সঙ্গে কথাটা বললেন। কেন বলুন তো, জিজ্ঞেস করলাম।
ও তো চলে গেল, ছবির মতো মানুষ পেলাম, এক ঘন্টায় জোরাও লেগে গেল, দিব্যে চলে ফিরে বেড়ালো, পরিষ্কার কথাও বলল। ষষ্ঠীচরণ ভয় পাচ্ছিল বলে ওর মাথায় মুগুরের বাড়ি মারল, আর তারপর চলে গেল সোজা সমুদ্রের দিকে। একবার ভাবলুম ডাকি, কিন্তু নাম তো নেই, কি বলে ডাকবো বলুন? মানুষের মাথা, সিংহের পা, সজরুর পিঠ, রাম ছাগলের সিং, অথচ জলে যে গেল কেন সেটা আমি কিছুতেই বুঝতে পারলাম না।
কথাটা বলতে বলতে ভদ্রলোক তার অন্ধকার বাড়ির ভেতর ঢুকে গেল। আমার হাতের টর্চটা এতক্ষণ তার উপর ফেলা ছিল, এখন হাতটা নিচে নামতে চোখে পড়ল বালির উপর পায়ের ছাপ, টাটকা পায়ের ছাপ, পা তো নয় থাবা। ছাপ ধরে আলো ফেলে এগিয়ে গেলাম, ক্রমে ভেজা বালি এলো, তাতে ছাপ আরো গভীর। কাঁকড়ার গর্তের পাশ দিয়ে অজস্র ঝিনুকের উপর দিয়ে থাবার ছাপ কমে জলের দিকে গিয়ে সমুদ্র হারিয়ে গেছে। এতক্ষণে রাধা বিনোদ বাবু কথা বললেন,
সবই তো বুঝলুম, ইনি তো বদ্ধ পাগল, আপনি হয়তো হাফ পাগল, কিন্তু আমার হোটেলের বাসিন্দা ওই বাটপাটটা গেল কোথায়?
হাত থেকে করাত মাছের দাঁতটা জলে ফেলে দিয়ে হোটেলের দিকে পা বাড়িয়ে বললাম, সেটা না হয় পুলিশকে তদন্ত করতে বলুন, পাঞ্জাবিটা যখন এখানেই পাওয়া গেছে তখন এখানেই দেখতে বলুন। তবে আমার আশঙ্কা হচ্ছে যে রহস্যের কুল কিনারা করতে গিয়ে পুলিশ বাবাজিরও শেষ হয় না, আমার দশাই হয়, অর্থাৎ কিং কর্তব্য বিমূঢ়।
সেতু পড়ে শোনালো সত্যজিৎ রায়ের লেখা গল্প প্রফেসর হিজিবিজিবিজ।
প্রথম ঘন্টার গল্প শেষ, একটু পরেই চলে যাবো রাত ১২টার খবর শুনতে, তারপর ফিরে আসবো আবার কুয়াশার মূল কাহিনী নিয়ে। কিন্তু তার আগে জানিয়ে দিচ্ছি, এয়ারটেলের বন্ধ কানেকশন ১৯ টাকা রিচার্জ করলে আছে মজার সব অফার, অন করলে ১৫ সেকেন্ড ব্রেক এয়ারটেল, আর তার সঙ্গে থাকছে ৩ জিবি ফ্রি ইন্টারনেট, ফ্রি টুইটার আর উইকিপিডিয়া। আর এই অফারটি পাবেন কিনা জানতে হলে ডায়াল করুন *222*#, আর যাতে ভিজিট করতে পারেন facebook.com/airtelbase। আপনি আছেন এয়ারটেল প্রেজেন্স কুয়াশায়, আর ফিরে আসবো রাত ১২টার খবরের পর, সঙ্গেই থাকবেন।
চালু করলে আধা পয়সা সেকেন্ড এ চলে, আর সাথে ৩ জিবি ফ্রি ইন্টারনেট। অফারটি পাবে কিনা জানতে ডায়াল *222*#, এয়ারটেল দ্য স্মার্টফোন নেটওয়ার্ক। সমুদ্র তার নদী রে,
প্রয়োজন যেমনই হোক এক্সট্রিমে আসির জন্য ব্ল্যাক হর্স সব সম্ভব।
চাইলে দিয়ে দেবো কলিজার হাত, বন্ধু বেলাতে সন্তোষ ভাব, মাটিতে ফুর্তিতে গলায় খেয়ে গায়, বন্ধুরা থাকলে জিতবে সবাই।
এখন সময় রাত ১২টা।
প্রপার্টি লিপস ব্যবহার করুন, নির্ভাবনায় থাকুন।
শক্তিশালী সিমেন্টের উপর অনেকখানি নির্ভর করে আপনার স্থাপনার স্থায়িত্ব। ১০০ মাস ধরে বুয়েট টেস্টে প্রমাণিত হয়েছে শাহ সিমেন্টের গড় শক্তি স্ট্যান্ডার্ড থেকে ৪০% বেশি। এই ধারাবাহিক সাফল্যের মূলে রয়েছে উচ্চমান সম্পন্ন ক্লিংকার, যেখানে ক্যালসিয়াম অক্সাইড সর্বোচ্চ মাত্রায় থাকে। ২ স্তর বিশিষ্ট অনন্য গ্রাইন্ডিং সিস্টেম উপাদানগুলোর মিহিকণায় রূপান্তর ও সঠিক বিস্তৃতি নিশ্চিত করে। শাহ সিমেন্ট, এক যুগ ধরে বাংলাদেশের সর্বাধিক বিক্রিত সিমেন্ট।
শুনছেন এবিসি রেডিও এফএম ৮৯.২। শুনুন, এক যুগ ধরে বাংলাদেশের সর্বাধিক বিক্রিত শাহ সিমেন্টের সৌজন্যে রাত ১২টার এবিসি খবর। রাজধানীতে সোমবার রাজা মিয়া নামে এক কিশোরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। হাজারীবাগের গণকটুলিতে মোবাইল ও ল্যাপটপ চুরির অভিযোগে তাকে হত্যা করা হয় বলে দাবি স্বজনদের। হত্যার অভিযোগে হাজারীবাগ থানা ছাত্রলীগের সভাপতি আরজু মিয়া সহ ৪ জনকে আটক করা হয়েছে। অর্থদণ্ডের পরিমাণ দ্বিগুণ ও একাধিক সংস্থার যৌথ তদন্তের সুযোগ রেখে মুদ্রাপাচার আইন সংশোধনের প্রস্তাবে সায় দিয়েছে সরকার। সেই সঙ্গে মুদ্রাপাচারের ক্ষেত্রে কেবল ঘুষ ও দুর্নীতি সংক্রান্ত অপরাধ তদন্তের ভার দুর্নীতি দমন কমিশনের হাতে রেখে দুদক আইনও সংশোধন করা হচ্ছে। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে মানি লন্ডারিং প্রতিরোধ সংশোধন আইন ২০১৫ এবং দুর্নীতি দমন কমিশন সংশোধন আইন ২০১৫ খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। দেশের মানুষের জন্য ত্যাগ স্বীকার করতে চাইলে দেশের স্বার্থে সব দলের অংশগ্রহণে নির্বাচনের পরিবেশ তৈরি করতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন বলেন, মধ্যবর্তী নির্বাচন নিয়ে শুধু রাজনৈতিক দল নয়, দেশের সুশীল সমাজের প্রতিনিধিদের সাথেও আলোচনা করা প্রয়োজন।
তথ্য প্রযুক্তি আইনে করা মামলায় সাংবাদিক প্রবীর সিকদারকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার ফরিদপুরের আমলি আদালত একের বিচারক হামিদুল ইসলাম এই নির্দেশ দেন। এদিকে সাংবাদিক প্রবীর সিকদারের নিঃশর্ত মুক্তি দাবি করেছে বিক্ষুব্ধ সাংবাদিক সমাজ। একই সঙ্গে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন সাংবাদিক নেতারা। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি মন্দিরের কাছে সোমবার বোমা বিস্ফোরণে অন্তত 16 জন নিহত এবং 80 জন আহত হয়েছে। এর কাছাকাছি জায়গা থেকে আরেকটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করা হয়েছে। এখনও কেউ হামলার দায় স্বীকার করেনি। শুনলেন এক যুগ ধরে বাংলাদেশের সর্বাধিক বিকৃত স্বাস্থ্যমিত্র সৌজন্যে রাত 12টার এবিসি খবর। ফিরে যাচ্ছে এবিসির অন্যান্য আয়োজনে, সঙ্গে থাকুন, শুনতে থাকুন এবিসি রেডিও FM 89.2। আর যে কোনো সময় সর্বশেষ সংবাদ শুনতে ডায়াল করুন 2221 এই নম্বরে।
মনে তোমার ছবি ভালোবাসি শুনছো নাকি রোজ সকালে তোমার আমি মন ভাঙানো আবার হাসি আজ অভিমান কেন বেশি শুনছো নাকি
ওহো সরি ভুলে গেছি কাল তো তোমার বার্থডে ছিল। হ্যালো হ্যালো
প্রিয়জনের মান ভাঙাতে কাছে আনতে কথা বলতে হবে একটু বেশি কনফিডেন্টলি আর তাই ক্লোজ আপ দিচ্ছে প্রতিটি 145 গ্রাম মেন্থল ফ্রেশের সাথে 20 টাকা মোবাইল রিচার্জ ফ্রি। গ্রীষ্মে যখন গরম হয় চরম তৃষ্ণা মেটাতে চাই ফ্রিজ আপ ফ্রিয়ার লেমন হবে গ্রীষ্মের ফিলিং 100% রিফ্রেশ।
জানিস আমাদের নতুন টিচার নসীন ম্যাম কি কিউট দেখতে, ওই তো আসছেন পরনে শাড়ি কি দারুণ হাসি পরার স্টাইলও দুর্দান্ত হবে আর ফ্রেন্ডলি তো হবেনই।
শোনো আমি তোমাদের নতুন ক্লাস টিচার, জাস্ট 10টায় ক্লাস শুরু, 1 মিনিট লেট তো গেট লস্ট, উইকে 3টা ক্লাস টেস্ট খারাপ করলে কিন্তু গেট লস্ট, আই গে আই কালো শার্ট হাসছো কেন গেট লস্ট।
ওরে পাগল, পৃথিবীর সবকিছু কি একসাথে মিষ্টি আর মোলায়েম হয় রে? যেমন হয় প্রাণ লেয়ার, চকলেট আর দুধের দারুণ কম্বিনেশনে তৈরি হয় প্রাণ লেয়ার, যেমন মিষ্টি তেমন মোলায়েম।
দূর তার নদী রে
প্রয়োজন যেমনই হোক এক্সট্রিমে আর্টের জন্য ব্ল্যাক হর্স সম্ভব।
তিনবার ডিগ্রি পরীক্ষা দিয়ে পাস করতে পারে নাই
স্মার্টফোন নেটওয়ার্ক
FM 89.2
Airtel presents Kuasha.
শুরু হয়ে গেল এয়ারটেল প্রেজেন্স কুয়াশার দ্বিতীয় ঘন্টা এবং সাথে আছে শারমিন, আর আপনি শুনছেন এপিসোড রেডিও অসম 89.2। আর মূল গল্প যাবার আগে আবারও জানিয়ে দিচ্ছি, এয়ারটেলের বন্ধু কানেকশন 20 টাকা রিচার্জ করলে আছে মজার সব অফার, অন করলে আধা পয়সা সেকেন্ড রেট এয়ারটেল, আর তার সাথে থাকছে 3GB ফ্রি ইন্টারনেট, ফ্রি টুইটার আর উইকিপিডিয়া। আর এই অফারটি পাবেন কিনা জানতে হলে আপনাকে ডায়াল করতে হবে *222*#, আরও যাতে ভিজিট করুন facebook.com/airtelbaje। আজকের কুয়াশা যে কাহিনী আমরা শুনলো প্রথম পর্বটি এখন শুনছি, লিখেছেন মোশার রহমান শান্ত। শুরু করছি তাহলে প্রথম পর্ব। এখন ফিরে এসে তার পরের পর্বে যাবার আগে আবারও কথা বলছি, আপনি আছেন এয়ারটেল প্রেজেন্স কুয়াশায়, সঙ্গেই থাকুন, এই পর্বটি শুনুন, তারপর আবার ফিরে আসবো। লেখক হিসেবে অল্প বয়সে বেশ ভালোই নাম করেছেন, বয়স কত হবে, হ্যাঁ বড়জ 34। তবে এই বয়সে শুধু নাম না, একই সাথে অনেক সম্পদ, সবকিছু বাস্তব হয়েছে লেখার কারণে। একই সাথে নাটক, উপন্যাস থেকে শুরু করে পত্রিকার কলাম, একসাথে সব রকমের লেখা লিখে একদিকে তার যেমন খ্যাতি বেড়েছে, পাশাপাশি কিছু বেস্ট সেলার বই লিখেও বিশাল বাড়ি আর নিজের মতো করে নিজের স্বপ্ন রাজ্য তৈরি করতে খুব একটা বেশি সময় লাগেনি তার। কিন্তু কোথায় যেন কোনো একটা ঝামেলা হলো, ঝামেলাটা কি সেটা এখনো প্রতীক ধরতে পারছে না, হাজার চেষ্টা করেও কেন জানি সে লিখতে পারছে না। অনেক প্রকাশক তাই রীতিমতো মুখ ফিরিয়ে নিয়েছে, নাট্য নির্মাতারাও এখন অদ্ভুত কোনো কারণে প্রতীকের লেখা এড়িয়ে যাচ্ছে। তবে যত কিছুই হোক না কেন, প্রতীকের স্ত্রী ফারিন প্রতীকের সাথে সব সময় ছায়ের মতোই আছে, সুসময় যেমন পাশে ছিল এই দুঃসময়ও একটুও দূরে যায়নি, বরং প্রতীক যেন সবসময় খুশি থাকে সেটার প্রতি অনেক বেশি খেয়াল রাখছে। এমনিতে প্রতীক অনেক ভালো হলেও ও স্বভাব একটু একরোখা, নিজের ইচ্ছার বাইরে কিছুই করে না সে, আর একটু খ্যাপাতেও বটে, সবসময় শান্ত থাকলেও রাগ উঠলে ডানে বামে কোথাও দেখে না, আর সকাল থেকে বারান্দায় বসে একের পর এক সিগারেট টেনে যাচ্ছে। ফাইন অনেকক্ষণের দৃশ্য দেখে নিজেই গেল প্রতীকের সাথে কথা বলতে। মন কি বেশি খারাপ?
যদি বলি হ্যাঁ তাহলে কি ঠিক করতে পারবে?
চেষ্টা করে তো দেখতে পারি।
সব চেষ্টাই এখন ব্যর্থ।
ব্যর্থ আর সফলতা নিয়ে ভেবেই কি সকাল থেকে সিগারেট খেয়ে চলেছ?
কি করবো তাহলে, সিগারেটটা তোমার মতো বাজে অভ্যাস হয়ে গেছে বুঝছ, চাইলেও দূরে থাকতে পারি না।
সিগারেটের সাথে আমার তুলনা, অন্য কেউ হলে বাপের বাড়ি চলে যেত বুঝলা।
তোমার এমন ইচ্ছে হলে চলে যেতে পারো, আমার কোনো আপত্তি নেই তাতে।
আচ্ছা চলো আজকে বাইরে ঘুরি, নাকি এখানেও তোমার আপত্তি আছে? সব সময় এমন গোমরা মুখ করে রাখো কেন?
আমি চেষ্টা করেও কিছু লিখতে পারছি না, মাথায় কনসেপ্ট ঘুরছে কিন্তু লেখা যাচ্ছে না, এটা যে কি পরিমাণ ভয়ঙ্কর যন্ত্রণা সেটা তোমার না হলে তুমি কখনো বুঝবা না।
কপাল ভালো যে আমি লেখক না, দুজনে যদি একই যন্ত্রণা হতো তখন কি অবস্থা হতো বলো তো?
কি আর হতো, মাথায় পিস্তল রেখে গুলি করে মরে যেতাম।
বাদ দাও তোমার অহেতুক সব কথাবার্তা, এখন বলো তুমি কি যাবে?
কোথায়?
কোথায় আবার, ঘুরতে?
দেখো ঘুরতে যাওয়ার মতন মন মানসিকতা এখন আমার নেই, যে প্রকাশককে আমি পাত্তাই দিতাম না তারা পর্যন্ত আমার বই প্রকাশ করতে চাচ্ছে না, এটা আমি কোনোভাবে মেনে নিতে পারছি না।
ভালো মন্দ মিলেই তো সবকিছু তাই না, এখন দিচ্ছে না দুই দিন পর আবার তারা তোমার পেছনে ঘুরবে, আর তুমি তো বলেছিলে তোমার একটা ব্রেক দরকার, আপাতত লেখা নিয়ে চিন্তাই করো না, এমন তো না যে আমরা না খেয়ে মারা যাচ্ছি, তোমার যা আছে তা দিয়ে তুমি এই জীবন না এরকম আরো 3-4টা জীবন পার করে যেতে পারবে।
মনের শান্তি অনেক বড় একটা ব্যাপার, যতক্ষণ পর্যন্ত একটা ভালো উপন্যাস আমি লিখতে না পাচ্ছি ততক্ষণ কোনো কিছুতে আমি শান্তি পাবো না।
তোমার এত শান্তি অশান্তি নিয়ে ভাবতে হবে না, চলো উঠো তো, ড্রাইভারকে গাড়ি বের করতে বলি।
উফ এখন কোথাও যেতে ইচ্ছে করছে না।
তোমার ইচ্ছায় অনেক কিছু হয়েছে, আজ আমার ইচ্ছাতেই বের হই, চলো আমি ড্রাইভারকে বলছি।
ড্রাইভারকে বলতে হবে না, আমি নিজেই ড্রাইভ করবো। আচ্ছা তুমি সিগারেটের প্যাকেটটা তো দাও।
আমি রেডি হচ্ছি, তুমি উস্কো খুস্কো চুলগুলো একটু আছে নাও।
আমি ঠিকই আছি, তুমি রেডি হও।
অনেকদিন পর প্রতীকের সাথে ইচ্ছে মতো ঘুরল। ইদানিং প্রতীকের মেজাজ কেমন যেন বিগড়ে গেছে, কারোর সাথে ঠিক মতো কথা বলে না। একদিকে কপাল ভালো যে আজ বাইরে যেতে রাজি হয়েছে, যেহেতু আজ একসাথে বের হওয়া হচ্ছে তাই অনেক দূর পর্যন্ত ঘুরে আসার প্ল্যান আগে থেকে ছিল ফারিদের। সারা দিনই আজ বাইরে থাকবে প্রতীক আর ফারিদ। তারপর যখন সন্ধ্যায় বাসায় আসবে তখন দারুণ একটা সারপ্রাইজ অপেক্ষা করছে প্রতীকের জন্য। পূর্বাশা প্রকাশনের নফিস সাহেবকে দাওয়াত করেছে ফারিদ। একসময় উনি খুব আগ্রহ নিয়ে প্রতীকের পেছন পেছন ঘুরতেন, প্রতীক ওনাকে বই দেওয়ার সময়ই পাইনি। এবার যেহেতু প্রতীকের একটু ভাটা চলছে তাই এবার প্রতীকের বই উনি প্রকাশ করতেই পারেন। তাছাড়া কোনো প্রকাশক যেহেতু এগিয়ে আসছে না তাই উনি প্রকাশ করলে প্রতীকও কোনো সমস্যা করবে না। তবে উনি যে আসবেন প্রতীককে এখনো জানায়নি ফারিদ। প্রতীকের কাজ নিয়ে অন্য কেউ মাথা ঘামালে প্রতীক ঝামেলা করে, কিন্তু অদ্ভুত একটা ছেলে রে বাবা। অবশ্য প্রতীকের এই একরকম স্বভাবের জন্যই প্রতীককে এত বেশি ভালোবাসে ফারিদ। একা একা ভেঙে চুরমার হয়ে গেলেও সহজে কারো কাছে সাহায্য চাইবে না। বিকেলে ভালো একটা রেস্টুরেন্টে গেল প্রতীক আর ফারিদ।
কি খাবে বলো, আজকে তোমাকে আমি স্পেশাল ট্রিট দেব।
তুমি তো প্রতিবারই এরকম স্পেশাল ট্রিট দাও, এটা নতুন কি?
তাহলে তুমি নতুন করে কিছু বলো, চলো নতুন করে প্রেম করি। মনে আছে তোমার সাথে প্রথম পরিচয়ের সময় যখন তোমার কোনো প্রকাশক ছিল না তখন আমরা প্রায় ভিক্টোরিয়া পার্কে বসে গল্প করতাম আর তুমি তোমার স্বপ্নগুলো বলতে, আর এখন তুমি কত বদলে গেছো।
আমি ভুল ছিলাম, তখন পকেট খালি ছিল কিন্তু আমি সুখী মানুষ ছিলাম। কিন্তু এখন পকেট ভরা হলেও আমি সুখী মানুষ না, কারণ আমার ইচ্ছেগুলো এখনো ইচ্ছে হয়েই বসে আছে, পূরণ হচ্ছে না।
ধর তুমি শুরু বোরিং কথা বলো, একটু তো পজিটিভ চিন্তা করো।
রাইটিং ব্লক কাকে বলে জানো?
আমি পাঠক, আমি তো তোমার মতো লেখক না, আমি কি করে বলবো রাইটিং ব্লক কি?
লেখকদের জগৎটা ঘোর লাগা একটা জগৎ, তুমি যখন লিখতে শুরু করবে তখন অনেক কিছুই বুঝতে পারবে। বুঝতে পারবে লেখার সব কিছুই তোমার কাছে থাকে না, তুমি চাইলেও সব সময় তোমার চরিত্রগুলোকে কন্ট্রোল করতে পারছ না, সবকিছু এক অদ্ভুত উপায়ে এগিয়ে যাবে। আর যখন দেখবে সেই অদ্ভুত এগিয়ে যাওয়া নেই তখনই হচ্ছে রাইটিং ব্লক চলে, মনের মতো করে লিখতে না পারাকেই রাইটিং ব্লক বলে।
তোমার ভেতর দেখি টিচার টিচার ভাব চলে এসেছে, কি সমস্যা বলো তো, এত বদলে যাচ্ছ কেন?
এডগার অ্যালেন পোর নাম শুনেছ?
হ্যাঁ শুনবো না কেন, তোমার প্রিয় লেখক, তোমার মুখ থেকেই তো বহুবার শুনেছি।
তার যখন রাইটিং ব্লক হতো তখন উনি কি করতেন জানো?
কি করতেন?
তার পিস্তল নিয়ে তিনি বের হয়ে পড়তেন।
কি বলো, তাহলে তো সাংঘাতিক ব্যাপার। পিস্তল দিয়ে গুলি টুলিও করতেন নাকি, নাকি এমনি বেরিয়ে পড়তেন?
কি জানি, করতেও পারেন, এমনিতেও অনেকেই ওনার বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছেন।
রাখো তো তোমার খুন খারাপের খবর, খাবার চলে এসেছে এখন খাও।
খুব বোর ফিল করছো বুঝতে পারছি।
না বোর ফিল করছি না, কিন্তু তোমাকে হতাশ দেখতে আমার আর ভাল লাগছে না।
আচ্ছা ঠিক আছে, চলো দ্রুত খাওয়া শেষ করি তারপর আশুলিয়া থেকে ঘুরে আসি।
সেইটা করা যেতে পারে।
আশুলিয়ার খালি রাস্তায় লং ড্রাইভে যাবার মজাই আলাদা। অনেক অনেক দিন পর এখানে এসে অনেক ভালো লাগছিল ফারিদের, প্রতীকেরও মন্দ লাগছে না। রাস্তার পাশে একটা টং দোকানে দাঁড়িয়ে দুজনে মিলেই চা খেল, দারুণ লাগছে সবকিছু। ফারিনের মনে হচ্ছে আবার সেই বিয়ের আগের দিনগুলোতে ফিরে গেছে সে, যখন প্রতীকের মেজাজ খিটখিটে থাকলেও এতটা ছিল না। শুধু টং দোকানে চা না, আসার সময় উত্তরার একটা শপিং মল থেকে অল্প কিছু কেনাকাটাও করলো ফারিন এবং প্রতীক। একটি নতুন বইয়ের দোকান দিয়েছে সেখানে, সেখান থেকে অনেকগুলো বিদেশি লেখকের বই কিনে ফেললো প্রতীক। যেহেতু ইদানিং ওইভাবে লেখা হচ্ছে না আর লেখা হলেও তেমন ভাবে প্রকাশ হচ্ছে না, সুতরাং বই পড়াতেই মন দেওয়া ভালো। একটা সময় ছিল যখন প্রতীকের বই পড়াটা কঠিন একটা নেশা ছিল, একটা না 170টা বই পড়ে তো একজন লেখকের অন্ধ ভক্ত হয়ে গেল সে। তখন জানতো না প্রতীক যে সে নিজেও একসময় লেখক হবে। ছোটবেলা থেকে আর্মি হওয়ার স্বপ্ন দেখত সে। বই পড়তে পড়তে কখন যে ইচ্ছেগুলো বদলে গেল কোনো কিছুই বুঝতে পারল না সে। যাই হোক, সন্ধ্যার কিছুক্ষণ পরেই বাড়িতে ঢুকল ফারিন এবং প্রতীক। বাসায় ঢুকেই তারা জানল পূর্বাশা প্রকাশনের নফিস সাহেব ড্রয়িং রুমে অপেক্ষা করছেন। কাজের মেয়েটাও কি গাধা, এখন লোকটাকে কিছুই খেতে দেয়নি। ফারিন ঢুকেই চায়ের আয়োজনের জন্য ব্যস্ত হয়ে পড়ল। আর প্রতীক,
আপনি এসেছেন দেখে অনেক ভালো লাগলো, বসেন বসেন।
ভাবি, আপনি ফোন করলেন আর আমি আসবো না, এটা কোনো কথা বললেন? প্রতীক ভাইয়ের সাথে দেখা করাটাও তো সৌভাগ্যের ব্যাপার।
ওনাকে তুমি আসতে বলেছো?
হ্যাঁ, উনি তোমার একটা বই প্রকাশের জন্য বলছিলেন, মনে আছে? তখন যেহেতু তুমি ব্যস্ত ছিলে তাই সময় দিতে পারলে না, এই জন্য ভাবলাম যে ওনাকে একটা বইয়ের পাণ্ডুলিপি দিয়ে দাও।
আসলে ব্যাপারটা নিয়ে বিস্তারিত কথা বলতে আমি এসেছি।
এইটা নিয়ে আরো কথা বলা যাবে, এখন আপনি বলুন কি খাবেন? মেয়েটা তো গাধা, আপনাকে চা কফি কিছুই দেয়নি।
একটা কিছু খেলেই তো হয়, খাওয়াটা কোনো ব্যাপার না ভাবি। এই যে আসলাম, আপনাদের সাথে যোগাযোগ হলো, এটাই তো বড় কথা।
আপনি আগে কিছু খান, তারপর কথা হবে। আর প্রতীক, তুমি এমন মুখ গোমড়া করে বসে আছো কেন?
সমস্যা আমার না, সমস্যা তোমার। তুমি অনেক বেশি বোঝো। যাই হোক, নাবিশ সাহেব, আপনার প্রকাশনার কাজ কেমন চলছে?
এই যে আপনার মতো, কোনোভাবে চলে যাচ্ছে। আসলে প্রতীক সাহেব, বইয়ের বাজার তো শেষ। এই যে দেখুন, আপনি একসময় কত টাকা ইনকাম করেছেন, প্রকাশকরা সিরিয়াল ধরেও বই পায়নি, আর এখন কি যে অবস্থা হচ্ছে লেখকদের বলতেও কষ্ট হয়।
নাফিস সাহেব, আপনি তো জানেন প্রতীক একটু অন্য ধরনের। আমরা বরং কাজের কথা বলি।
কাজের কথাই তো বলছিলাম ভাবি, এখন যে সময় হয়েছে কি যে বলবো ভাবি। দুই দিন পর প্রকাশনার ব্যবসা ছেড়ে আমাদের সবাইকে পথে নামতে হবে।
আপনারা কথা বলুন, পারেন আমি ভেতরে যাচ্ছি, আমার মাথা ব্যথা করছে।
দাঁড়াও, ওনার সাথে কথা শেষ করে তারপরে যাও।
আসলে ভাবি, আমার বই প্রকাশ করতে কোনো ঝামেলা নেই, যেহেতু ব্যবসা করতেই হবে তখন রিস্ক তো নিতেই হবে। তবে আমার একটু কথা আছে।
কি কথা বলুন।
আসলে এখন বইয়ের যে চাহিদা, 300 বইও ঠিক মতো বিক্রি হয় না। তাই প্রতীক ভাই যদি রোম্যান্টিক কোনো বই দেয় তাহলে আমার প্রকাশ করতে কোনো সমস্যা নেই, কিন্তু এমনি বই যদি প্রকাশ করতে হয় তাহলে ভাবি 50 লাগবে।
কি বললেন, বুঝিনি।
এখন ব্যাপার খুব সিম্পল প্রতীক ভাই, 50,000-এর নিচে বই করলে আমাদের লস হয়। তাই বলছিলাম, আমার বই প্রকাশ করতে কোনো সমস্যা নেই, তবে খরচটা প্রতীক ভাইয়ের দিতে হবে,
তাই নাকি? আমি নিজেই যদি খরচটা দেই তাহলে আপনার এখানে ভূমিকাটা কি? তাহলে তো আমি নিজেই প্রকাশক হিসেবে কাজ করতে পারি।
দেখুন প্রতীক ভাই, আমি যা বলার বলেছি, আর তাছাড়া বাজারে এখন কেউ নিজের টাকা দিয়ে আপনার বই প্রকাশ করবে না, আপনার বইয়ের দিন শেষ। আরেকটা কাজ করা যায়, যদি আপনি আমাকে একটা প্রেমের উপন্যাস লিখে দেন তাহলে আমি আপনার পিছনে ইনভেস্টের চিন্তা করে দেখতে পারি। ইদানিং ভ্যালেন্টাইন ডে তে প্রেমের উপন্যাস বিক্রি হয়।
আপনি কি আমাকে রাস্তার লোকাল লেখক ভাবেন? আপনার যদি আর কিছু বলার না থাকে আপনি আসুন।
এটা কেমন কথা, আমি কি নিজের ইচ্ছে এসেছি নাকি? ভাবি ফোন করে রিকোয়েস্ট করলো তাই তো আসলাম, নয়তো আপনার সাথে কথা বলে সময় নষ্ট করতে কে চায়?
কোথায় আছো প্রতীক? এই
তুমি ওনাকে ডেকে এনেছো, তুমি ওনার সাথে কথা বলো। ওনার সাথে কথা বলার মতন রুচি এবং সময় কোনোটাই আমার নাই।
ফারিনের মাথাতেও ছিল না এই প্রকাশক যে এমন ধরনের কোনো প্রস্তাব দিয়ে বসবে। এরকম আগে জানলে সে ভুলেও এই ভদ্রলোককে বাসায় আসতে বলতো না, এখন নিজের উপর নিজেরই রাগ লাগছে। প্রতীক নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে বসে আছে, নিশ্চয়ই অভিমান করেছে। এমনিতে ওর মন মেজাজ এখন ঠিক থাকে না, তার উপর এমন ঘটনা ঘটলো যেটা কোনোভাবেই মেনে নিতে পারছে না ফারিন। কেন যে বেশি বুঝে বুঝে একা একা কাজ করতে যায় সে, এখন প্রতীককে কিভাবে সে শান্ত করবে? হঠাৎ করে মাথা কাজ করছে না ফারিনের। প্রতীকের সামনে গিয়ে দাঁড়াতেও তার কেন জানি লজ্জা লাগছে। আর এই ভদ্রলোকই বা কেমন কমন সেন্সলেস, কথা নাই বার্তা নাই, একদম বই প্রকাশের জন্য টাকাই চেয়ে বসলো। এটা সত্যি যে প্রতীকের এখন একটু খারাপ দিন যাচ্ছে, কিন্তু তার মানে তো এই না যে নিজের টাকা দিয়ে নিজের বই প্রকাশ করতে হবে। অল্প কিছুক্ষণ পর প্রতীক আর নিজের জন্য দু কাপ চা নিয়ে ঘরে ঢুকে দেখলো বিছানায় আছোয়া হয়ে প্রতীক সিগারেট টান দিচ্ছে। দেখি বোঝা যাচ্ছে মেজাজ একদমই ঠিক নেই প্রতীকের। তারপরও সামনে গিয়ে বসলো ফারিন।
আচ্ছা কয়টা বাজে?
9:10।
তোমার সমস্যাটা কি তুমি জানো সেটা?
জানি, অনেক বেশি বুঝি। কি করব বলো? বেশি বুঝছো তো তোমার জন্যই বুঝি, তাই না?
শোনো, যেখানে 9:10 দেখা দরকার সেখানে তুমি 10:09 দেখো, এটাই হচ্ছে তোমার সমস্যা।
সরি প্রতীক, ওই লোক যে এমন ভাবে কথা বলবে এটা আমার মাথাতেই ছিল না।
তোমার মাথায় কিছু থাকলে তুমি আমাকে আগে জিজ্ঞেস করতে। যাই হোক, আমার কিছু বলার নেই, তুমি আমার সামনে আগামী এক সপ্তাহ আসবে না। যে আমার কোয়ালিটি বোঝে না তার সাথে বসবাস করার কোনো মানে হয়?
মানে কি বলতে চাচ্ছ তুমি?
আমি বলতে চাচ্ছি তুমি এক্ষুনি তোমার বাবার বাসায় চলে যাবে।
এখন কিন্তু প্রতীক আমারও রাগ হচ্ছে। বুঝলাম আমি ভুল করেছি, কিন্তু যদি আমি ভুল করেও থাকি সেটা করেছি তোমার জন্য।
যেটা বলেছি সেটাই করো, যাও আমার সামনে থেকে।
আমি সত্যি চলে যাচ্ছি, থাকো তুমি তোমার জগৎ নিয়ে, তোমার সাথে থাকাই আসলে উচিত না।
তোমার ওই স্টুপিড কাজের মেয়েকে সাথে করে নিয়ে যাও।
নিয়ে যাচ্ছি, তোমার সাথে কোনো মানুষ বসবাস করতে পারবে না। নিজেকে বদলাও, অন্তত যারা তোমাকে ভালোবাসে তাদের সাথে এমন ব্যবহার করো না। তুমি কষ্ট না পেলেও মানুষ কষ্ট পায়।
তুমি আমার সামনে থেকে যাও, আমাকে এরকম জ্ঞান দিতে আসবে না।
যাচ্ছি, থাকো তুমি তোমার মতো।
সত্যি সত্যি ফরেন রওনা দিল তার বাবার বাড়ির উদ্দেশ্যে, সাথে কাজের মেয়েকেও নিয়ে গেল। প্রত্যেকের ব্যবহারে আসলেই সে বিরক্ত। সবকিছুর একটা সীমা থাকা উচিত। সে জানে সে ভুল করেছে, কিন্তু সে যদি ভুল করে থাকেও সেটা তো সে প্রতীকের ভালোর জন্যই করতে চেয়েছিল। কথায় কথায় ভুল বোঝা প্রতীকের স্বভাব হয়ে দাঁড়িয়েছে। থাকুক সে কিছুদিন একা, ফারিন এখন বোঝাবে একা থাকার মজা কাকে বলে। মাঝে মাঝে এরকম শিক্ষা দেওয়ার দরকার আছে। অতিরিক্ত সুখে থাকলে মানুষকে যে ভূতে কিলায়, প্রতীকের অবস্থা হয়েছে এখন সেরকম। গাড়ি আছে, বাড়ি আছে, তবুও কি সমস্যা? লিখতে পারছে না, লিখলেও সেটা কেউ প্রকাশ করছে না। আরে বাবা, এটা নিয়ে এত টেনশনের কি আছে সেটাই বুঝতে পারে না ফরিদ। এখন লিখতে পারছে না তো কি হয়েছে, কয়েকদিন পর আবার লিখতে পারবে, এটা নিয়ে এত হা হুতাশ করবার তো কিছু নেই। ফরিদ বাসায় ঢুকার সাথে সাথেই ওর বাবা খুব খুশি হয়ে গেল।
আরে ফরিদ, তোর তাহলে এতদিন পর বাবাকে দেখার ইচ্ছে হলো?
এমন ভাবে বলছো বাবা যেন আমি বিদেশ থেকে তোমাকে দেখতে এসেছি। আমি না গত মাসেও তোমাকে দেখে গেলাম।
ঢাকা থেকে ঢাকা তো প্রতিদিনই দেখা করা যায়, কিন্তু তুই আসিস মাসে একবার, তাও আবার এসেই চলে যাস।
টেনশন নিও না, এবার তোমার জামাইয়ের সাথে ঝগড়া করে এসেছি, এক সপ্তাহের আগে যাচ্ছি না।
এ কি মা, আবার ঝগড়া টগড়া কেন করতে গেলি?
সে এক লম্বা কাহিনী, সেটা তোমার না জানলেও চলবে। আর আমার ঘরের লাইট অফ করে রেখেছো কেন? মেয়ে এখন থাকে না, তাই বলে মেয়ের ঘরকেও কি পর করে দিতে হবে নাকি?
কি যে বলিস তুই!
যাই হোক, এক সপ্তাহের আগে আমি যাচ্ছি না।
তোর ইচ্ছে হলে তুই সারা জীবনই থাক এখানে। তোর মা চলে যাওয়ার পর আমি তোর কোনো কিছুতেই কি না করেছি?
হয়েছে, এখন আর বাংলা সিনেমা ডায়লগ দিতে হবে না। আমি গেলাম আমার ঘরে।
ঠিক আছে মা, যা। রাতে কি খেতে চাস বুয়াকে বলে দে, আমাদের নতুন বুয়া খুব ভালো রান্না করে।
আমি নিজে রান্না করব, তুমি কি খাবে ঠিক করো, আমি শাওয়ার নিয়ে আসছি।
ঠিক আছে মা।
ফারিন চলে যাবার পর আরো বেশি মেজাজ খারাপ হয়ে গেল প্রতীকের। একের পর এক সিগারেট খেয়ে কখন যে রাত পার হয়ে গেল সেটা সে নিজেই বুঝতে পারল না। যত দিন যাচ্ছে মানসিক ভাবে একেবারে পঙ্গু হয়ে যাচ্ছে সে। পুরো বাড়িতে একা থাকাটা একসময় খুব এনজয় করত সে, কিন্তু সময়ের সাথে সাথে সব ভালো লাগা মন্দ লাগাটাও চেঞ্জ হয়ে গেছে। এখন একা থাকতেও ভালো লাগে না, আবার মানুষজনের ভিড়ের মাঝেও থাকতে ভালো লাগে না। কি অদ্ভুত এক যন্ত্রণা, প্রতিটা লেখকই বোধ হয় এমন যন্ত্রণার ভিতর দিয়ে যায়। সে একবার ভাবলো রাতে গিয়ে ফারিনকে নিয়ে আসবে, আবার ভাবলো কি দরকার ভাব বাড়ালো, থেকে আসুক কিছুদিন বাবার কাছে, রাত কমলে নিজ থেকে ঠিক চলে আসবে। তবে ফারিন চলে যাওয়ার পর অদ্ভুত একটা ব্যাপার প্রতীক লক্ষ্য করল। পরের দিন থেকেই তার খুব লিখতে ইচ্ছে করল। পর্চায় নামের নতুন একটা বই লেখার সিদ্ধান্তও নিয়ে নিল সে। প্রকাশক প্রকাশ করুক কিংবা না করুক, লেখার একটু তো আর কোনো সমস্যা নেই। পরের দিন সন্ধ্যায় মন দিয়ে লিখতে বসল সে। ঠিক তখন
আমি সাকিব আল হাসান, আমার এনার্জি পার্টনার রয়্যাল টাইগার ড্রিঙ্ক। জয়েন দা গ্যাং আর জয় করো দুনিয়া।
জয়েন করো রয়্যাল টাইগার গ্যাং। রয়্যাল টাইগার, রিচার্জ ইয়োরসেলফ।
এবার আমারে কিছু বলতে দাও। ঠিক আছে,
একদম।
এক ভয়াল সময় পৃথিবীতে মেন্টোস বাতি চালাও নামে কোন শো তখন ছিল না। তখন বাচ্চারা জন্মানোর পর বলত,
এখন আর সেই দিন নাই দাদা, এখন আছে মেন্টোস বাতি চালাও প্রতি মঙ্গল ও শুক্রবার রাত 11:20 আছে মেন্টোস রবি আর রাজীব হাসানের সাথে। এখন বাচ্চারা জন্মায় আর বলে
মেন্টোস খাও বুদ্ধির বাতি জ্বালাও।
নতুন সাজে নতুন ঝাঁজে চুমুকেই সেই রকম এনার্জি, আর অফুরান প্রাণ শক্তি, নতুন পাওয়ার, নতুন অ্যাকশন। পাওয়ার এনার্জি ড্রিঙ্ক এখন নতুন প্যাকে নতুন স্বাদে। এবার জীবনে নিয়ে আসুন ডাবল অ্যাকশন।
ফুটিকা সত্যের সন্ধানে প্রোগ্রাম শুনছেন ঘটক নান নুমিয়ার বাণী।
ছেলে সোনার টুকরা ছেলে, 3 সাবজেক্টে পিএইচডি করা, গুলশানে 4 সেক্টর ফ্ল্যাট, বাবা ডাক্তার, লম্বায় তা মনে করেন 6 ফুট তো হবেই, গায়ের রং আবার ফর্সা, দেখতে মাসাল্লা, আপনার মেয়ের সাথে তো মানাবে না। ও
ঘটক স্যার, ফুটিকা খান।
এই ছেলে 3 বার ডিগ্রি পরীক্ষা দিয়েও পাশ করতে পারে নাই।
৩২৩২৩২৩২৩২৩২৩২৩২৩২৩২৩২৩২৩২৩২৩২৩২৩২৩২৩২৩২৩২৩২৩২৩২৩২৩২৩২৩২৩২৩২৩২৩২৩২৩২৩২৩২৩২৩২৩২৩২৩২৩২৩২৩২৩২৩২৩২৩২৩২৩২৩২৩২৩২৩২৩২৩২৩২৩২৩২৩২৩২৩২৩২৩২৩২৩২৩২৩২৩২৩২৩২৩২৩২৩২৩২৩২৩২৩২৩২৩২৩২৩২৩২৩২৩২৩২৩২৩২৩২৩২৩২৩২৩২৩২৩২৩২৩২৩২৩২৩২৩২৩২৩২৩২৩২৩২৩২৩২৩২৩২৩২৩২৩২৩২৩২৩২৩২৩২৩২৩২৩২৩২৩২৩২৩২৩২
Vertigo presents Kuasha.
চলছে এটার প্রেজেন্স কুয়াশা রেডিওফেমের 9.2 তে। সাথে আছে মিশার মিন। আর আজকে শুনছি কুয়াশার মূল কাহিনী, এক অদ্ভুত কাহিনী। কাহিনীর মূল চরিত্র আমরা দেখতে পাচ্ছি একজন লেখক যার নাম হচ্ছে প্রতীক, যিনি প্রচুর নাম কামিয়েছেন, উপন্যাস, নাটক, গল্প অনেক কিছু লিখে, কিন্তু একটা পর্যায়ে দেখা গেল প্রতীকে লিখতে পারছে না এবং ভীষণ ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে সে সেই কারণে। এবং তার স্ত্রী ফানি, যে কিনা তার স্বামীকে অত্যন্ত ভালোবাসে, ভীষণ সাপোর্টিভ সবকিছুতে, সে হাজবেন্ডের এই ফ্রাস্ট্রেশন দেখতে পারছে না বলে সে একটা অদ্ভুত কাজ করে বসলো, যেই যেই প্রকাশককে প্রতীক দেখতেই পারতো না, পছন্দ করতো না তার লেখা কখনো দেন, সেই প্রকাশককে সে আউট অফ ইমোশন তার বাড়িতে আসতে বলে দিল এবং আসার পরে দেখা গেল সে ভদ্রলোক প্রতীকের কাছে টাকা চাইছে এবং এসব নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে একটা মোটামুটি ঝগড়ার মতনই হয়ে গেল এবং এক পর্যায়ে রাগ করে ফারিন চলে গেল বাপের বাড়িতে। বাপের বাড়িতে যাওয়ার পর প্রতীকের হঠাৎ লেখার ফ্লো চলে আসলো, প্রতীক লিখতে বসলো, ঠিক তখন তখন কি সেটাই জানবো এই পর্ব থেকে। আপনি আছেন এয়ারটেল প্রেজেন্স কুয়াশায়, চলুন তাহলে এই পর্ব শুনি, তারপর আবার ফিরে আসছি, সঙ্গেই থাকবেন আর লিখতে থাকুন যেকোনো মোবাইল থেকে 2221 এই নম্বরে।
হারিকির নাম শুনেছেন? কে? কে আপনি? বাসা ঢুকলেন কিভাবে? ভয় পাবার কিছু নেই, আমি চোর ডাকাত নেই, আর দরজা এভাবে খোলা রাখলে তো যে কেউ ঢুকে যেতে পারে।
আপনি কেন ঢুকেছেন সেটা বলুন।
ঠান্ডা হন, আস্তে, সবকিছুই বলছি। আগে বলুন, কাওয়াবাতা হারিকিরির নাম শুনেছেন?
জি না।
জাপানের একজন ঔপন্যাসিক, নোবেল পুরস্কারও পেয়েছিলেন, কিন্তু মারা যান আত্মহত্যা করে, কারণ উনি এক পর্যায়ে গিয়ে আর লিখতে পারছিলেন না, আর সেই দুঃখ সইবার ক্ষমতা তার ছিল না।
অতঃপর এ কথা আমাকে বলার মানে কি?
আপনি মন দিয়ে লিখছিলেন বলেই ভালো লাগলো, মনে হলো ওই লেখক যদি এমন ভালোভাবে লিখতে পারত। তো কি লিখছিলেন? পরছায়া?
আমি পরছায়া নামের একটি গল্প গ্রন্থ লিখছি, আপনি জানলেন কি করে? আমি তো সিদ্ধান্ত নিলাম কিছুক্ষণ আগে।
কিভাবে জেনেছি সেটা তো বড় কথা নয়, আমি জানি, এটাই হচ্ছে বড় কথা। আমার নাম অমিত রায়, ছোট একটি প্রকাশনার ব্যবসা করি, রায় পাবলিশার্স। প্রকাশনা ছোট হলেও পরিকল্পনা অনেক বড়।
তো আমি কি করব? আমার থেকে টাকা নিয়ে আমার বই প্রকাশ করতে চাচ্ছেন? ছোট প্রকাশনা নিয়ে আমি এজন্যই কখনো কাজ করিনি, কারণ ছোট জায়গার মানুষগুলোর মনও ছোট হয়।
ছি ছি, এসব কি বলছেন আপনি? আমি চাই আপনি আমাকে একটা পাণ্ডুলিপি দিন, তবে আমার ছোট কিছু চাহিদা আছে।
কি চাহিদা?
গল্পটি আমি আপনাকে বলব, আর গল্পটি আপনি লিখবেন আমার নিজের গেস্ট হাউসে বসে।
আপনার কাছে গল্প থাকলে আপনি নিজেই লিখে ফেলুন, তারপর নিজের প্রকাশনা থেকে প্রকাশ করে ফেলুন।
আপনি এই বইটা লিখে দিলে আপনাকে আমি 10 লাখ টাকা দেব, আর সেই সাথে 45% রয়্যালটি তো আছে।
মানে ওটা মাথা ঠিক আছে? এক বইয়ের জন্য আপনি এত টাকা কেন দিবেন?
ওই যে বললাম না, আমাদের প্রকাশনা ছোট হলেও পরিকল্পনা অনেক বড়। আমি আপনাকে অফার দিলাম, বাকিটা আপনি আপনার পরছায়া লিখতে লিখতে ভেবে দেখুন, তার নিজের ছায়া নিয়েও তো ভাবতে পারেন। হতে পারে আমার জন্য আপনি যে বইটা লিখবেন সেটার নাম হবে ছায়া।
কি বলছেন, কিছুই তো বুঝতে পারছি না।
আপনি ভাবুন প্রতীক সাহেব, এরকম সুযোগ বারবার আসবে না। আর শুনুন, আমি কাল ঠিক এ সময় আসব আপনার সাথে দেখা করতে, আপনি আমাকে সিদ্ধান্ত জানাবেন। আরেকটা কথা, আপনার বই প্রকাশ না হওয়া পর্যন্ত কাউকে ভুলেও জানাবেন না, বাইরের মানুষ আপনাকে নিয়ে এখন হাসাহাসি করে, এমনকি আপনি আপনার ওয়াইফকেও জানাবেন না। যাই হোক, বাসায় কাউকে দেখছি না যে?
আমার স্ত্রী তার বাবার বাড়িতে গেছে, চলে আসবে 2-3 দিনের মধ্যেই।
ও আচ্ছা, যাই হোক, আপনি কাল আপনার সিদ্ধান্ত জানাবেন, আমি চলে আসব।
আচ্ছা ঠিক আছে।
বেশ অবাক হলো, কোথা থেকে যে প্রকাশক এসে হাজির সেটা সে নিজেও বুঝতে পারছে না। তার বিশাল বাড়ির দরজা খোলা এটা না হয় ঠিক আছে, তাই বলে কাউকে কিছু জিজ্ঞেস না করে এভাবে কেউ কারো বাসায় ঢুকে পড়ে, আরেকটা ব্যাপারও প্রতীক বুঝতে পারছে না, এই লোক এত টাকা খরচ করবার চিন্তা করছে কেন? প্রতীকের একসময় কিছু পাঠক ছিল, তাই প্রতি বই থেকে লাখ দুই তিনের টাকা আসত, কিন্তু এখন অনেক কিছু বদলে গেছে। আর এই সময় কিনা এই লোক 10 লাখ টাকা অফার করছে, ব্যাপারটা একটু হলেও রহস্যজনক। একবার প্রতীক ভাবল ফাইনকে কল দিয়ে এই রায় পাবলিশার্সের কথা জানাবে, তারপরেই মনে হলো থাক। তাছাড়া সেই অমিত রায় তো নিষেধ করে গেলেন বই প্রকাশের আগে কারোর সাথে ব্যাপারটি শেয়ার না করতে। পরের দিন সন্ধ্যায় একই সময় এসে হাজির হলো সেই অমিত রায়।
কি রাজি তো লেখক?
হ্যাঁ রাজি।
তাহলে এই পেপারটাতে সাইন করে ফেলুন।
কিন্তু লেখা কবে থেকে শুরু করব? আর আপনি তো আমাকে কোনো থিম জানাননি।
ওই যে বললাম না, একটি শর্ত হচ্ছে আমার গেস্ট হাউসে বসে লিখতে হবে।
আমি আমার থিম সেখানেই বলব, আর আপনি যদি রাজি থাকেন আপনাকে নিয়ে এক্ষুনি রওনা করব।
আমি রাজি আছি, আমার লিখতে কোনো সমস্যা নেই।
বাসায় কেউ নেই দেখছি, তাহলে তো আরো ভালো হবে।
ওই যে বললাম না, আমার স্ত্রী তার বাবার বাসায়। একটু দাঁড়ান, আমি একটু ফোন দিয়ে খুশি খবরটা জানাই।
না না প্রতীক সাহেব, এই ভুল আপনি ভুলেও করবেন না। আপনার কাছে যে শর্তগুলি দেওয়া হয়েছে সেগুলি ব্রেক করবেন না। আপনি যতক্ষণ না পাণ্ডুলিপি লিখে শেষ করছেন ততক্ষণ কাউকে এটা জানাবেন না।
আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বরং আমার লেখার টেবিলে একটা চিঠি লিখে যাই। এই 2-3 দিনের মধ্যে ফারিন যখনই আসবে তখন না হাঁপিয়ে যাবে।
তাহলে চলুন, আমার গেস্ট হাউস কিন্তু অনেক ভিতরে, যেহেতু কথা পাকাপাকি হয়ে গেছে তো আজ থেকেই লেখা শুরু করুন।
ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই, আপনি অপেক্ষা করুন, আমি ড্রাইভারকে কল দিচ্ছি।
কোনো দরকার নেই প্রতীক, যেখানে আপনি নিজেই ভালো ড্রাইভ করতে পারেন সেখানে অন্যকে কষ্ট দেওয়ার কি দরকার বলুন?
আপনি কি করে জানেন যে আমি ভালো গাড়ি ড্রাইভ করি?
আমাদের অনেক খোঁজ খবর রাখতে হয় প্রতীক সাহেব। যাই হোক চলুন রওনা দেওয়া যাক।
ঠিক আছে চলুন।
রাতের বেলায় প্রতীক রওনা করলো অমিত রায়ের সাথে। লোকটার আচরণ বেশ অদ্ভুত। গাড়িতে উঠে উনি ওনার গল্পের কথা বলতে শুরু করলেন এবং প্রতীককে পথ দেখিয়ে নিয়ে যেতে লাগলেন তার গেস্ট হাউসের উদ্দেশ্যে। প্রতীক অনেকক্ষণ ড্রাইভ করে একটা শালবনের ভেতর দিয়ে ঢুকে পড়লো গাড়ি নিয়ে। প্রতীকের এখনো মনে হচ্ছে ঠিক কোথায় যেন একটা সমস্যা আছে। আরে ভদ্রলোকের গেস্ট হাউস এত ভেতরে যে প্রতীকের এখন গাড়ি চালাতেও বিরক্ত লাগছে। তবুও এসে পড়েছে যেহেতু, তো কি আর করা যায়। তবে প্রতীক একটা জিনিস লক্ষ্য করলো, লোকটি অন্য কিছু কেমন পারে সেটা না জানলেও লোকটি কিন্তু ভালো গল্প বলতে পারে। গাড়িতে ওঠার পর থেকে বইয়ের কনসেপ্ট নিয়ে কথা বলেই যাচ্ছে। প্রতীককে আর মন্দ লাগেনি কনসেপ্টটা।
তাহলে আপনি বলতে চাচ্ছেন গল্পটা একজন লেখককে নিয়ে?
জি, একজন মস্তিষ্ক বিকৃত লেখককে নিয়ে, যে নিজেই নিজের কাছে পরাজিত এবং সেই সময় থেকে তার অদ্ভুত রকমের হ্যালোসিনেশন হবে। সে যা কল্পনা করবে সেটাকেই সে বাস্তব হিসেবে ধরে নেবে।
তাহলে এখানে চরিত্র কি কি থাকবে?
খুব সিম্পল, মেইন চরিত্র একজন মেয়ে, যে এখন থেকে 10 বছর আগে মারা গেছে। সে লেখকের সাথে গল্প করবে, লেখককে সঙ্গ দেবে এবং এক পর্যায়ে হ্যাঁ, সময় তো শেষ হচ্ছে না ইয়াং ম্যাম, আপনি ডানে চলুন।
মানে
আমরা এসে গেছি, ডানে চলুন, অন্ধকারে ঢুকে অন্ধ হয়ে যাবেন না। এই যে বাড়িটি দেখছেন, এটাই আমার গেস্ট হাউস, এখানেই আমাদের গন্তব্য।
এটা তো রীতিমতো জঙ্গলের ভিতরে।
জঙ্গলের ভিতরে থাকলে যদি মঙ্গল হয় তাহলে জঙ্গলে থাকাই তো ভালো, তাই না?
আপনি মানুষটা খুব অদ্ভুত, আমরা সবাই অদ্ভুত প্রতীক সাহেব। এই যে দেখুন, একদিন আগে আপনার সাথে আমার পরিচয় ছিল না, আর এখন আপনি আমার সাথে কত দূরে চলে এসেছেন, আগামীতে আর কত দূরে চলে যাবেন।
আপনার গল্পের প্লটটা ভালো লেগেছে। আমি আসলে অনেকদিন ধরেই ভালো কিছু লিখতে চাচ্ছিলাম, কি জানি কি সমস্যা, মাথা একদম শূন্য হয়ে গেছে, চাইলেও ভালো কিছু লিখতে পারছি না।
পারবেন, সব কিছুই পারবেন। চলুন আমরা ভিতরে ঢুকি।
আপনি এত ভিতরে গেস্ট হাউস বানিয়েছেন যে দেখে মনে হয় জঙ্গলে ঢুকে পড়েছে।
আসলেই তো তাই, জঙ্গলের ভেতর দিয়েই তো আসলেন।
আচ্ছা, আমি কিন্তু একটা ব্যাপার বুঝলাম না, আমি তো আপনাদের প্রকাশনার নাম আগে কখনো শুনিনি।
কলকাতা থেকেও আমার বই প্রকাশ হয়েছে,
কিন্তু ওখানেও তো রায় পাবলিশার্স এর কথা শুনিনি।
না শোনাটাই তো স্বাভাবিক, ওই যে বললাম না আপনাকে, ছোট প্রকাশনা কিন্তু বড় পরিকল্পনা।
আপনার বড় পরিকল্পনার ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন।
এই যে আপনাকে এখানে নিয়ে এলাম, এটাই কি বড় পরিকল্পনার মধ্যে পড়ে না? যাই হোক, চলুন, গল্প লেখার অনেক উপাদান আশেপাশেই পাবেন।
হ্যাঁ চলুন। আচ্ছা, আপনি কি শুধু আমাকে নিয়ে এই পরিকল্পনা করেছেন নাকি আরো লেখকও আছে?
আপাতত সবকিছুই আপনি, আর বাকিটা সময়ই বলে দেবে। অপেক্ষা করুন প্রতীক সাহেব, সবকিছুই আপনার চোখে ধরা দেবে, একদম সিনেমার মতো করে। কে জানে, আপনার এই গল্প নিয়ে হয়তো কেউ সিনেমাও বানাতে পারে।
মন্দ বলেননি, আপনার গেস্ট হাউসটা ভেতরে হলেও পরিবেশটা কিন্তু মন্দ না। ভেতরে ঢোকার রাস্তাটা ঠিক কোন পাশে?
আপনি আমার সঙ্গে হাঁটতে থাকুন, সবকিছুই পেয়ে যাবেন।
ঠিক আছে।
গেস্ট হাউসে ঢুকেই মন ভালো হয়ে গেল প্রতীকের, একটু অন্যরকম। এখানে একটা ব্যাপারে গেস্ট হাউসে আছে যার কারণে এটাকে কিছুটা হলেও আলাদা মনে হচ্ছে প্রতীকের কাছে। অমিত সাহেব রুমে যাওয়ার পর প্রতীক বের হয়ে একটু গেস্ট হাউসটা দেখার চেষ্টা করল। দিন হলে হয়তো ভালোভাবে দেখা যেত, রাত বলে জায়গাটা ঠিক ওভাবে বুঝতে পারছি না প্রতীক। গেস্ট হাউসের পেছনের দিকে বিশাল একটা লম্বা জায়গা, ওই জায়গার পাশে একটা টিউবওয়েল বসানো। প্রতীক ঠিক কি মনে করে যেন ওই দিকটা গেল।
কাপড়ের মরণের পর মাইন্ডে কি পরে জানোস না?
আপনি এত রাতে কাফনের কাপড় পরে ঘুরছেন কেন?
একদমই
না, যাও এখান থেকে।
আমার যাইতে না কয়া, হ্যারে যাইতে কো,
যাও তুমি এখান থেকে।
উনি এখানে কাফনের কাপড় পরে খুঁজছেন কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না।
আরে ভয় পাবেন না, আমাদের রায় পরিবারের এক কর্মচারীর মা উনি, এই বছর তিনেক হলো মারা গেছে, এখানেই মারা গেছে, এই বাড়িতে, এখনো এখানেই থাকে।
মানে কি কি সব যাতা বলছেন?
যাতা বলছি না, অদ্ভুত কাহিনী নিয়ে বই লিখতে চলেছেন, আর অদ্ভুত কাহিনী চোখে দেখবেন না তা কি হয়।
হে এই এই দেখুন, আপনি আপনি কিন্তু অদ্ভুত কথা বলছেন,
অদ্ভুত ভাবে দেখলেই অদ্ভুত। যাই হোক, আসুন তো, ওগুলো নিয়ে অত মাথা ঘামালে হবে না, সামনে আরো অনেক বড় বড় ব্যাপার আপনার চোখে পড়বে, সবকিছু নিয়ে লিখতে পারবেন। এখন চলুন।
কোথায়?
এই টিউবওয়েলের সামনে কি দাঁড়িয়ে থাকবেন? ভেতরে আসুন, গেস্ট হাউসে বসে যদি রেস্টই না নিলেন তাহলে কি হতে হবে বলুন?
আমি সকালবেলা এখান থেকে চলে যাব।
সকাল যদি হয়
তাহলে আপনি অবশ্যই চলে যাবেন। এখন তো আসুন।
গেস্ট হাউসের ভেতরে যে রুমটিতে প্রতীককে থাকতে বলা হয়েছে রুমটি খারাপ না, ছোট কিন্তু খুব গোছানো একটি রুম। তবে প্রতীকের মাথা এই মুহূর্তে একদমই কাজ করছে না, কি হচ্ছে তা ঠিক মতো বুঝতে পারছে না সে। এরকম অভিজ্ঞতা খুব কাছ থেকে আগে হয়নি প্রতীকের। আর এই অমিত রায় আসলে কি চাচ্ছে সেটাও ঠিক বুঝতে পারছে না প্রতীক। সবকিছু কেমন যেন একটা ফাঁদের মতো মনে হচ্ছে। প্রতীক ঘরে কিছুক্ষণ বসে থাকার পরই অমিত রায় এসে আবার হাজির হল। প্রতীককে দেখেই হাসি মুখে বললে,
কি লেখক সাহেব, লেখা কি শুরু করে দিয়েছেন? না, একদমই না। কোনো ঘটনা শুরুর আগে কিন্তু ভুলেও লেখা শুরু করবেন না, তাহলে কাহিনীর টুইস্ট হারিয়ে যাবে।
আমি আপনার পাণ্ডুলিপির কাজ করব না, আমি সকাল হলেই চলে যাচ্ছি।
এত অল্পতেই সিদ্ধান্ত নিলে তো হবে না প্রদীপ সাহেব, পুরো একদিন আপনাকে সময় দেওয়া হয়েছিল। আপনি সে একদিন ভেবে চিন্তে আমার সাথে সাইন করেছিলেন, এখন হঠাৎ বললেই তো হবে না, আপনি পারবেন না।
আমি লিখব না, আমার কিছুই লেখার ইচ্ছে নেই, আমি সকাল হলেই এখান থেকে বিদায় হচ্ছি।
আরে বাবা, তা না হয়ে যাবেন, কিন্তু এখন এত অস্থির হচ্ছেন কেন? কাহিনী আগে শুনুন। যাই হোক, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অনেক চিন্তিত, ঠান্ডা হন, আমি আপনার জন্য গল্প নিয়ে আসছি।
গল্প নিয়ে আসছেন মানে?
বলেছিলাম না, আমি যেভাবে বলবো সেভাবে গল্প লিখবেন। এত তাড়াতাড়ি ভুলে গেলে চলবে প্রতীক সাহেব? আপনি অপেক্ষা করুন, আমি আসছি।
আপনাকে কিছুই আনতে হবে না।
আরে বসন্ত মশাই, অনেক বেশি টেনশন করছেন আপনি, আর যেরকম ঘামছেন কেন, সমস্যাটা কোথায়?
আমার কোনো সমস্যা নেই, আপনার কিচ্ছু করতে হবে না, আপনি শুধু সকালটা হতে দিন, তারপর আমি চলে যাব।
আবারও সেই আগের কথা, আপনি বসুন, আমি আসছি।
প্রতীক হতভম্ব হয়ে বসে আছে, সে এখনো বুঝতে পারছে না কি হতে চলেছে। অমিত রায় নামের এই প্রকাশকের উদ্দেশ্য কি সেটাও সে বুঝতে পারছে না। তবে যাই হোক না কেন, কোনো কিছুই ভালো লাগছে না প্রতীকের কাছে। এই লোকের কথা শুনে এতদূর পর্যন্ত চলে আসাটা মোটেও ঠিক হয়নি তার। এদিকে অদ্ভুত কোনো কারণে কারো মোবাইলে কলও করতে পারছে না সে, মোবাইলে একদমই নেটওয়ার্ক নেই। এরকম অবস্থায় আসলে কি করা উচিত সেটা একটা চিন্তার বিষয়। প্রতীক যখন মোবাইল নিয়ে কল করার চেষ্টা করছে তখন আবার অমিত রায় এসে হাজির হলো। অমিত রায়ের সাথে একজন তরুণীও এসেছে, তরুণীর চোখে কি যেন একটা আছে, দেখে মনে হচ্ছে একটু কেমন যেন অস্বাভাবিক। তবে অমিত রায়কে বেশ হাসি খুশি মনে হচ্ছে, যেন বাসায় কোনো একটা উৎসব চলছে, আর সেই উৎসবের প্রধান অতিথি হচ্ছে প্রতীক। তরুণীকে নিয়ে এসে আগ্রহের সাথে পরিচয় করিয়ে দিল সে।
ও আমার বোন দিশা রায়।
আপনাকে এমন দেখাচ্ছে কেন?
আমি ঠিক আছি, আপনি ভালো আছেন তো?
ভাইয়া, আমি কি ভালো আছি?
হ্যাঁ, তুই অনেক ভালো আছিস। কেন, তুই জানিস না তুই কতটা ভালো আছিস?
হ্যাঁ, আমি অনেক ভালো আছি।
আপনি এইভাবে কথা বলছেন কেন, আপনার কি শরীর খারাপ?
আরে প্রতীক সাহেব, ওই তো আপনার গল্পের নায়িকা, আপনি তো ওর কাছ থেকে গল্প শুনে গল্প লিখবেন। দিশা, তোর গল্পটা বল।
কোন গল্পটা বলবো ভাইয়া, শেষ গল্পটি বলবো?
হ্যাঁ, আর কোনটা বলবি, তোর গল্প তো ওই একটাই।
আচ্ছা ঠিক আছে।
অমিত রায়ের বোন দিশা তার গল্প বলতে শুরু করলো। দিশার বয়স শুনেই মনে হচ্ছে সে কথা বলতে ঠিক মতো শক্তি পাচ্ছে না, কথা বলতে তার খুব কষ্ট হচ্ছে। দিশা গল্প বলতে শুরু করবার সাথে সাথে অমিত রায় ঘর থেকে বের হয়ে গেল। প্রতীক দিশার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, মেয়েটার মধ্যে কেমন যেন একটা কষ্ট লুকিয়ে আছে। তবে কষ্টের থেকেও যে জিনিসটি বেশি বোঝা যাচ্ছে সেটি হচ্ছে অস্বাভাবিকতা।
প্রত্যেক অল্প কিছুক্ষণ মেয়েটার দিকে তাকিয়ে তার কথায় মন দিল। মেয়েটি নিজের মনে কথা বলেই যাচ্ছে, তার কথায় অদ্ভুত রকমের একটা সরলতা আছে, কিন্তু তার সাথে একটা অতি প্রাকৃত ব্যাপারও আছে। ওয়ার্ল্ডের মধ্যে ঠিক কেমন যেন একটা অপার্থের ব্যাপার আছে, তবু অত শত চিন্তা না করে বিষয় কি বলছে সেটাই মনোযোগ দিল প্রতীক। আছেন আপনি, সাথে আছে শারমিন। আর যে কাহিনী আমরা শুনছিলাম, যেখানে এই পর্বর আগে আমি যেখানে থেমে গেছিলাম সেটা হচ্ছে আমরা দেখছিলাম যে প্রতীককে রেখে ফারিন রাগ করে চলে গেছে বাবার বাড়িতে, এবং পরদিন প্রতীক সন্ধ্যার পরে লিখতে বসেছে। লিখতে গিয়ে হঠাৎ দেখলে এক ভদ্রলোক তার বাড়িতে থেকে প্রবেশ করেছে, সে কিছুই বুঝতে পারে না, যার নাম অমিত রায়, যিনি একজন প্রকাশক। এবং তিনি ইচ্ছা প্রকাশ করলেন আলাপে যে তিনি প্রতীকের একটি লেখা প্রকাশ করতে চায়, বই বের করতে চায় প্রতীকের একটি, এবং অদ্ভুত ভাবে বলে দিল তিনি সেই মুহূর্তে প্রতীক কি লিখছিল। ভীষণই অদ্ভুত একটি ব্যাপার যেটা কোনো কুল কিনারা প্রতীক করতে পারেনি। যাই হোক, আলাপে আলাপে পরে ভদ্রলোক বললো যে প্রতীক যাই লিখতে চায় সেটা হতে হবে তার ফরমাইশে, অর্থাৎ তিনি বলে দিবেন, তিনি গল্পটি বলে দিবেন কিন্তু প্রতীক লিখবে। এবং শর্ত আছে তার কি, যে প্রতীক সেই গল্পটি প্রতীকের বাড়িতে বসে লিখতে পারবেন, এবং প্রতীক না লেখা পর্যন্ত, লেখা শেষ করবার আগ পর্যন্ত কাউকে জানাতে পারবেন এই লেখার কথা। এবং অমিত রায়ের সঙ্গে যেতে হবে প্রতীককে তার গেস্ট হাউসে, যেখানে বসে প্রতীক গল্প লিখবে। এবং একসময় দেখলাম পরের দিন প্রতীক চলে গেলেন অমিত রায়ের সঙ্গে তার গেস্ট হাউসে, অদ্ভুত এক গেস্ট হাউস, যেখানে প্রতীক গিয়ে দেখলো একজন আফন পড়া বুড়ি, আমরা দেখেছি ভীষণ ভয়ঙ্কর একটা বিষয়। তারপরে অমিত রায় এবং অমিত রায় যে পাবলিশার্সের নাম হচ্ছে রায় পাবলিশার্স, যে পাবলিশারের যে পাবলিকেশনের নাম কখনোই প্রতীক কোথাও শুনিনি, যদিও সে নিজে লেখক। তো যাই হোক, তারপরে একজন এক মহিলাকে নিয়ে আসলেন অমিত রায় এবং পরিচয় করিয়ে দিলেন, সেটা তার বোন, তার নাম দিশা। একেবারে নির্লিপ্ত গলায় সে কথা বলতে লাগলো প্রতীকের সঙ্গে, এবং অমিত রায় তাকে বলে দিলেন যে এই দিশার কাহিনী তাকে লিখতে হবে, দিশা যে গল্পটি বলবে সেটাই প্রতীক শুনে শুনে লিখবে। এবং এরপরে কি আছে আমরা জানি না, কিন্তু ছোট্ট একটা বিরতি নেবো, তারপর সরাসরি চলে যাবো পরের পর্ব, অর্থাৎ শেষ পর্ব, সেখান থেকে আমরা সমস্ত রহস্যের কুলকিনারা করতে পারবো। তো সঙ্গেই থাকবেন, আপনি আছেন এয়ারটেল প্রেজেন্স কুয়াশা, আর লিখতে থাকুন আমাকে যেকোনো মোবাইল থেকে 2221 এই নাম্বারে।
তখন আমার মনের ভিতরে একটা আতঙ্ক, কি হলো ওরে নিয়ে আসতে না আসতে যে ব্রেকটা সিগন্যাল দিয়ে মানে নামাইলো। আমি বললাম একটু সময় দেন আমারে, না আমি কোনো বস্তির ছেলেপেলের সাথে কথা বলতে চাই না। তারা একটা সাদা কাগজে লিখে দিল, দিয়ে তারা আনিয়ে গেল।
হ্যালো, 8920-তে জসীমের জীবনের গল্প শুনবেন আগামীকাল বুধবার রাত 11:20 আর জি কিবিয়ার সাথে, শুধুই ABC রেডিওতে। দ্য ক্লোজার দ্য বেটার।
বিদেশের হাল ফ্যাশন, ফুড, জার্নি, হেলথ, বিউটি টিপস, লাইভ আপডেট আর সেলিব্রিটি এক্সপার্টদের সাথে গল্প আড্ডা গান নিয়ে ABC রেডিওর নতুন আয়োজন ডিভাইস লাইফস্টাইল।
সময়ের সাথে এগিয়ে থাকতে টিউন করুন এবিসি রেডিও এফএম 89.2 প্রতি রবি, মঙ্গল ও বৃহস্পতিবার সকাল 11:20
রিভাইভ লাইফস্টাইল, স্টে অ্যাহেড।
নতুন সাজে নতুন ঝাঁঝে, চুমুকেই সেই রকম এনার্জি। আর অফুরান প্রাণশক্তি, নতুন পাওয়ার, নতুন অ্যাকশন, পাওয়ার এনার্জি ড্রিঙ্ক, এখন নতুন প্যাকে নতুন স্বাদে। এবার জীবনে নিয়ে আসুন ডাবল অ্যাকশন।
আমি তো তুমি, তোমার ভেতরেই আমার বাস, তোমার বিবেক আমি।
কেন কেন আমার কিছু নিয়েছ? চলে যাও, চলে যাও, ছেড়ে দাও আমাকে।
সবার কাছ থেকে মুক্তি পেলেও আমার থেকে মুক্তি নেই।
আমি মুক্তি চাই, আমি মুক্তি চাই।
তবে সত্য বলো, সত্যিই মুক্তি?
সত্য বলার সাহস নিয়ে শুরু হলো যাহা বলিব সত্য বলিব। ডান পাতুন প্রতি রবিবার রাত 11:20 এবিসি রেডিওতে। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োর সেলফ।
Girlfriend is jumping, ah-ha-ah-ha. Boys is bumping, oh-ho-ho-ho. Future in his heart with sleep, then it's all been a deep to call mine. Show more, oh, show more. Who he died, go to mine. Boys is freaking, ah-ha-ah-ha. Here is breaking, oh-ho-ho-ho. Future in his heart. এখন সময় রাত 1:00। প্রপার্টি লিপস ব্যবহার করুন, নির্ভাবনায় থাকুন।
Show presents Kuasha.
জানেন, আমার না তখন সব কিছু ভালো লাগত। ঘুরতে বের হতাম, বাইরে দাঁড়িয়ে খেতাম, আড্ডা দিতাম।
এখন আপনি কিসে পড়ছেন?
এখন এখন তো আমি জানি না।
আচ্ছা ঠিক আছে, আপনি আপনার মতো করে বলুন, আমি আপনার কথার মাঝখানে আর ইন্টারফেয়ার করব না।
সব কিছুই খুব ভালো যাচ্ছিল, তারপর একদিন কি যে হলো, কিভাবে জানি একটা ছেলেকে ভালোবেসে ফেললাম। ছেলেটি খুব ভালো ছিল, জানেন, অয়ন নাম, মুসলমান ছেলে। কিন্তু ভাই, এটা জানার পর আমাকে অনেক মারলো, জানেন, আমি আমি অনেক কষ্ট পেলাম। মনে হলো অনেক বড় ভুল করে ফেলেছি। তারপর আমি একটা সমাধান খুঁজে পেলাম, সঠিক সমাধান।
কি সমাধান?
আসুন আমার সাথে,
পাশের রুমেই আমি থাকতাম, ওখানেই সমাধান করা হয়েছে।
চলুন।
আমার কাছে যেটা সমাধান মনে হয়েছিল সেটা আসলে আমার ভুল ডিসিশন ছিল। ওই রুমে দেখুন আমার সমাধান দেওয়া আছে।
কি এটা দেখে আপনি আপনি ফাঁসিতে ঝুলে আছেন? এসব কি দেখাচ্ছেন?
ওটা আমি না, আমার লাশ। আমি তো ফাঁসিতে ঝুলেই মার গিয়েছিলাম। ও কি কষ্ট হয়েছিল! এখনো আমার যে বাইরে জীব বের হয়ে গিয়েছিল, অনেক কষ্ট পেয়েছিলাম জানি, অনেক কষ্ট।
আপনি তো এখনো জীব বের করে রেখেছেন।
হ্যাঁ, আমার জীব ভেতরে থাকে না, মরে গেছি তো, অনেক ক্ষমতা নষ্ট হয়ে গেছে।
আমি আর এক মুহূর্ত এখানে থাকতে চাই না। আরে প্রতীক সাহেব, আপনি এত অস্থির হয়েছেন কেন বলুন তো? এখনো আপনি লেখাই শুরু করলেন না আর যাওয়ার জন্য অস্থির হয়ে গেছেন।
আপনার তার মৃত বোনকে আমার সাথে পরিচয় করে দিয়েছেন?
হ্যাঁ, পাগলিটা ফাঁসিতে ঝুলে মারা গেছে, কি করব বলেন? রাগের মাথায় না হয় একটু চটফট করে দিয়েছিলাম, তাই বলে কি ও ফাঁসিতে ঝুলে পড়বে?
আপনারা সবাই পাগল, কি সব বলছেন?
যেটা সত্যি সেটাই তো বলছি। বিশ্বাস না হলে ওই বুড়ি কাকিমাকে জিজ্ঞেস করুন, উনি এখনো কাফন পরে আপনার জন্যই অপেক্ষা করছেন।
কেউ আমার জন্য অপেক্ষা করছে না, কেউ না। আমি যা দেখছি সব আমার কল্পনা।
আপনার স্ত্রী তার বাবার বাড়িতে অকারণেই ডাকছেন, এখানে আপনার জন্য কেউই ছুটে আসবে না।
কি চান আমার কাছে, কি চান আমার কাছে? আমাকে এইগুলো দেখাচ্ছেন কেন? এগুলোর মানে কি?
ওই যে গল্প, আমি আর কি চাইব? আমার মৃত্যুর পর রায় পাবলিশার আর দাঁড়াতে পারেন, তো কি হয়েছে আপনি দাঁড় করাবেন? আপনি লিখবেন, আপনি তো আছেন।
না, আমি কিচ্ছু লিখতে পারবো না, আমি এক্ষুনি চলে যাব, এক্ষুনি চলে যাব। আমি
প্রতীকের মাথা পুরো এলোমেলো হয়ে গেছে, ঠিক কি যে হচ্ছে সেটাই সে ধরতে পারছে না। সে রুম থেকে উঠে দাঁড়ালো, সিদ্ধান্ত নিল যা কিছুই হোক না কেন এক্ষুনি সে চলে যাবে। এরকম উৎপাত টাইপের বাড়িতে দাঁড়িয়ে সময় নষ্ট করবার কোনোই মানে হয় না। তাছাড়া এরকম সিচুয়েশন ফেস করা প্রতীকের পক্ষে কোনোভাবেই সম্ভব না। প্রতীক রুম থেকে বের হবে ঠিক এমন সময় দেখলো কাফন পরে সেই মহিলা দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে।
আমি আর এখানে থাকবো না, আমি থাকবো না। আপনি আমাকে মেইন গেটটা দেখিয়ে দেন তো। মেইন গেট, মেইন গেট কই? পিছনেই তো গেট ছিল, গেটটা কোথায়, কোথায় গেল?
এত সহজ এখান থেকে চলে যাওয়া? আমার গল্প লিখবেন না আপনি, গল্প না লিখে চলে যাবেন, এটা তো হবে না।
আমি আমি কিছুই লিখবো না, কিছুই লিখবো না। আমি বাইরে যেতে চাই, আমি বাইরে যেতে চাই। গেটটা কোথায় বলে দিন, কি গেটের পাশেই আমার গাড়ি রাখা যায়, আমি এখনই চলে যাবো, আমি এখনই চলে যাবো।
এত সহজ! আমার জীব যখন বের হয়ে গিয়েছিল আমি কি সেটা ওর ভেতরে নিতে পেরেছিলাম? তুই এখান থেকে চলে যাবি আর আমরা এটা হতে দিব, এমন কিছু স্বপ্নেও ভাবিস না।
কাফনের কাপড় লাগবো তোর।
এই ফালতু কথা একদম বলবেন না, যেটা বলছি সেটা করুন, গেটটা কথা বলুন প্লিজ।
আহা, এখানে এত চেঁচামেচি কেন? আর আপনাকে আমি বললাম সকাল হলেই আপনি চলে যাবেন, তখন কোনো সমস্যা নেই, কিন্তু এখন তো আপনি হাজার চেষ্টা করলেও বের হতে পারবেন না।
কি বলছেন আপনারা? খুব খারাপ হবে বলে দিচ্ছি, সত্যি খুব খারাপ হবে।
সময় থাকতে এক্ষুনি ফাঁসিতে ঝুলে যা। আমার ঘরে ফ্যানের সাথে দড়ি লাগানো আছে, সেখানে ঝুলে পড়। তারপর যখন জীব বের হয়ে যাবে দেখবি কেমন লাগে।
আমি কিছু করবো না, আমি কিচ্ছু করবো না।
করতে তো হবে, কিছুই করার নেই। কিভাবে মরতে চান আপনি?
ছাদে নিয়ে চলে এসেছেন কেন? কি ব্যাপার? না আমি কিন্তু, আমি কিন্তু
কি তোর সব কিছু এখন আমাকে কথাই হইব।
ছাদের কিনারে যাচ্ছেন কেন? ছাদ থেকে লাভ দিয়ে মরতে চান? হ্যাঁ তা অবশ্য মরতে পারেন, আমাদের কোনো সমস্যা নেই।
তোকে তাহলে আমি ধাক্কা মেরে মেরে ফেলবো। বলেছিলাম ফাঁসিতে ঝুলে যা, আমার কথা ভালো লাগেনি তাই না? দেখ এখন কি হয়।
ফারিন বাবার বাড়ি থেকে ফিরে এসে অবাক হয়ে গেল, বাসার প্রতীক নেই, কোথায় গেছে কেউ জানেও না। দারোয়ান সুতা বলল যখন গাড়ি নিয়ে বের হয়েছে তখন গাড়িতে উঠবার আগে একা একা কার সঙ্গে যেন কথা বলছিল। ফারিন সাথে সাথে তার বাবাকে ফোন করল।
বাবা প্রতীককে পাওয়া যাচ্ছে না, কি করবে এখন?
পাওয়া যাচ্ছে না মানে কি বলছিস তুই?
বাবা ও একা একা কথা বলতে বলতে বাসা থেকে বের হয়েছে আর ফিরে আসেনি।
দেখ কোনো বন্ধুর বাসায় গিয়েছে কিনা, নাকি অকারণেই টেনশন করছিস?
বাবা ওর কোনো বন্ধু নেই, আমি কি থানায় খোঁজ নিব?
তুই অকারণে অস্থির হচ্ছিস মা।
না বাবা ও খুব হতাশার মধ্যে ছিল, ওর লেখা টেবিলে একটা পেজে শুধু লেখা রায় পাবলিশার। আমার খুব ভয় লাগছে বাবা, আমি পরিচিত কয়েকজন প্রকাশককে কল দিয়েছি, রায় পাবলিশার্স নামে কোনো প্রকাশনী নেই বাবা।
আচ্ছা তুই টেনশন করিস না তো মা, আমি দেখছি দেখছি কি করা যায়।
ফারিন আর দুই দিন প্রতীকের জন্য অপেক্ষা করবার পর তার সাধ্য মতো সে প্রতীকে খুঁজতে শুরু করে। অনেক পত্রিকায় দিয়ে দিল, অনেক টিভি চ্যানেলে ফারিন হারানো বিজ্ঞপ্তিও দিল, কিন্তু প্রতীককে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। সেদিন রাতে প্রতীক কোথায় গিয়েছিল এবং কোথায় গিয়ে চিরতরে হারিয়ে গেল সেই কাহিনী কেউ জানে না। তবুও ফারিন এখনো প্রতীকের অপেক্ষায় আছে, তার বিশ্বাস কোনো একদিন প্রতীক অবশ্যই ফিরে আসবে। কিন্তু মাঝে মাঝে আমাদের অপেক্ষা কেবল অপেক্ষাই থেকে যায়, যা অনেকেই বিশ্বাস করতে চায় না। সত্যিটা অনেক বেশি নির্মম, অনেক বেশি নিষ্ঠুর। বাস্তবে মৃত মানুষ কখনোই ফিরে আসে না, তারা সবসময় থাকে স্পর্শের বাইরে। আপনি সাথে আছি শারমিন। আজকের কাহিনী শেষ হয়ে গেল। আজকের কাহিনীর নাম লেখকের মৃত্যু, লিখেছেন মোশাররফ রহমান শান্ত, আর নির্দেশনায় ছিলেন শেখ উস্তাবেদ শাড়ি, এবং সাউন্ডে কাজ করেছেন সাউন্ড এডিটর খালিদ।
আর বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন তারা হচ্ছেন প্রতীকের চরিত্রে অভিনয় করেছেন অরণ্য শান্ত ফারিনের চরিত্রে, শেখ তাবিজ শাড়ি ফারিনের বাবার চরিত্রে অভিনয় করেছেন মঞ্জুর, অমিত রায় চরিত্রে অভিনয় করেছেন খালিদ, দিশার চরিত্রে নাদিরা, বুড়ির চরিত্রে কুমকুম, নাফিজের চরিত্রে আপেল। আর এই ছিল আজকে আমাদের কলাকুশলীর নাম। আর এবার জানিয়ে নেব এস এম এস পড়তে যাবার আগে এয়ারটেলের বন্ধ কানেকশন টাকা রিচার্জ করলে আছে মজার সব অফার, অন করলে আধা পয়সা সেকেন্ড রেট এয়ারটেলের, তার সঙ্গে থাকছে 3GB ফ্রি ইন্টারনেট, ফ্রি টুইটার আর উইকিপিডিয়া। আর এই অফারটি পাবেন কিনা জানতে হলে আপনাকে ডায়াল করতে হবে *222*2#, আরো জানতে ভিজিট করুন facebook.com/airtelbase। এই মুহূর্তে আমাদের সঙ্গে কে আছে সেটা দেখে নিচ্ছি। এই মুহূর্তে আমার সঙ্গে আছে জনি মহাপাধার থেকে লিখেছে, আর আছে মোহাম্মদ ইউসুফ কেরানীগঞ্জ থেকে লিখেছে নাইস স্টোরি, উজ্জ্বল দাস পোদ্দার ধানমন্ডি থেকে লিখেছে আমার স্বর্ণালী শ্যামিন আপু আজকের স্টোরিটা খুব ভয় ছিল, তোমাকে অনেক ভালোবাসি শ্যামিন আপু, অনেক ধন্যবাদ। আশিক লিখেছে স্টোরিটা খুব সুন্দর, মুভি বানালে খুব ভালো হবে, মশিউর ইউ আর আ গুড রাইটার। অর্পিতা লিখেছে চিটাগাং থেকে হাই আপু হাও আর ইউ, ভয় হাত পা ঠান্ডা হয়ে গেছে, আপনি হাও আর ইউ, লাস্ট উইকে কি হয়েছিল কুয়াশা প্রচার হয়নি কেন, খুবই কষ্ট পেয়েছি কক্সবাজার থেকে, যান্ত্রিক গোলযোগের বা ত্রুটির কারণে তুমি হয়তো কক্সবাজার থেকে শুনতে পাওনি, কুয়াশা কিন্তু ঠিকই সম্প্রচার হয়েছে, তুমি যেটা করবে সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে ডাউনলোড করে শুনে নিতে পারো। কুয়াশা ইজ এক্সেলেন্ট, জাস্ট এক্সেলেন্ট, জাস্ট এক্সেলেন্ট লাইক ইউ শারমিন, অসম স্টোরি। জুবাই লিখেছে ঢাকা থেকে, থ্যাংক ইউ। উত্তরা থেকে লিখেছে মেজবা আপু অনেক রোমাঞ্চকর কাহিনী, অনেক মজা লাগলো, থ্যাংকস এবিসি রেডিও, থ্যাংকস শারমিন আপু, ইউর মোস্ট ওয়েলকাম। শাহিদ লিখেছে লালবাগ থেকে আপু আজ 3 বছর ধরে এবিসির রাতে, এবিসির সাথে আমি সরি যুক্ত, আমি জীবনে একটা ইচ্ছে, আমার জীবনের একটা ইচ্ছে সেটা হচ্ছে তোমাকে আর বিপিকে একসাথে আমার পাশে দেখা দেখতে পাবো। তুমি যদি কখনো তোমার সঙ্গে দেখা হয় নিশ্চয়ই তোমার সঙ্গে কথা হবে, পাশে দেখতে পাবে, পাশে বসে কথা বলবো তোমার সঙ্গে। আলম লিখেছে ঢাকা থেকে গল্পটা সুন্দর, অ্যাক্টিং আরো বেটার হতে পারত, বুড়ির ডায়লগ, কুমকুম অভিনয় করেছে বুড়ির চরিত্রে, ভূতগুলো প্রতীককে কেন মারলো এটাই তো বুঝলাম না, সবকিছু বুঝতে তার ভূতের গল্পে মজা থাকবে না। কক্সবাজার থেকে সাকিব লিখেছে ভেরি ভেরি ইন্টারেস্টিং স্টোরি আছে কুয়াশায়, কুয়াশা ইজ মাই ফেভারিট। খালিদ হাসান লিখেছে ইসলামবাগ থেকে খুব ভয়ঙ্কর একটা গল্প, গা ছমছম করছে। তন্ময় চক্রবর্তী লিখেছে আপু ভৌতিক কাহিনী আর ভালো লাগে না, এখন একটু ডিটেকটিভ কাহিনী শোনান, ডিটেকটিভ কাহিনী প্রায় থাকে, সবসময় ভৌতিক থাকে না, তুমি যদি রেগুলার শুনে থাকো তাহলে এই অভিযোগটি তুমি করতে না। আনন্দ লিখেছে খুব ভয় লাগছে, আপু আমি আরমান চিটাগাং হাটহাজারি থেকে লিখছি, কেমন আছো আপু, আপু খুব ভালো লাগছে, খুব মজা পাচ্ছি। হাই শারমিন আপু, আজকের কুয়াশার স্টোরি শুনে খুবই ভয় করছে, এভাবে প্রতি কুয়াশার পর্ব প্রচার করলে ভালো হবে, আর আমি ভয় বাকিটা আসেনি, বাকিটা কি লিখতে চেয়েছিল কিছুই বোঝা গেল না। তাহলে লিখেছে বনশ্রী থেকে আপু গল্পটা খুবই রহস্যময়। সোহেল জানা লিখেছে মৃত মানুষটার স্টোরি বল, মৃত মানুষ তার স্টোরি বলছে, রিয়েলি নাইস স্টোরি। কক্সবাজার থেকে মালিহা লিখেছে গল্পটা পুরো ডিফারেন্ট, কংগ্রেস শান্ত, স্টেটাস দেখে টিউন করলাম, লাভ ইউ শামির আপু। আর কালীগঞ্জ থেকে লিখেছে আপু আমি কুয়াশার অনেক বড় ফ্যান, প্রত্যেক সোমবার কুয়াশা শুনতে আমার ভুল হয় না, আমার নামও ফারিন, যে কারণে কুয়াশা শুনে আজকে ভীষণ ভালো লাগছে। আর এটাকে লিখেছে নাম লিখে নিয়ে লিখেছে যে রেডিওতে FM 89.2 টিভি পত্রিকা সব জায়গায় শান্ত থাকলে আমরা কই যাব, নাই স্টোরি, অনেকদিন পর মশিউর রহমান শান্ত স্টোরি ভালো লাগছে। কিবরিয়া লিখেছে কাউখালি রাঙামাটি থেকে কেউ আমার মাইরালা, টুডেস কুয়াশা ইজ সুপার, ইজ দ্য সুপার ডুপার গ্রেট। আচ্ছা আরো কি সব লিখেছো, হেভি ভয় করছো, ওকে। সিন্ধি লিখেছে নারায়ণগঞ্জ থেকে স্টোরিটা খুবই ভয়ানক, আসলে ভয় ছাড়া মজা ইম্পসিবল, ট্রু। ইব্রাহিম লিখেছে চিটাগাং থেকে আইসা আমিন আপু হাও আর ইউ, আমি ভালো না কারণ আগের স্টোরিটা শোনা যায়নি এবিসিতে, এনিওয়ে আজকে স্টোরিটা খুবই নাইস হয়েছে। সাফাই লিখেছে আমার মনে হচ্ছে প্রতীক স্কিজোফ্রেনিয়ার রোগী, না আসলে ঠিক তা না। হাই শামির আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন, আপনাকে কুয়াশা আমার খুব ভালো লাগে। ফ্রম কক্সবাজার থেকে লিখেছে, নামটা তো পড়তে পার বুঝলাম নাম আসেনি তোমার। আচ্ছা ঠিক আছে, মুক্তার হোসেন লিখেছে আই লাভ কুয়াশা অ্যান্ড আই লাভ শামিনাপুর। আর স্নেহ লিখেছে ঢাকা থেকে আই লাভ ইউ শামিনাপুর। তোমার আমার ছেলে গুগলে কিভাবে দেখবে? আচ্ছা আমার একটা ফ্যান পেজ আছে, সেটা হচ্ছে আর জি শামিন, আর জি এস এইচ এম ডাব্লিউ এন। সেটা অনেকগুলো ফেক আছে, যেটার ফ্যানের সংখ্যা বা বন্ধুদের সংখ্যা হচ্ছে 3,25,000-এর কিছুটা বেশি, সেটাই হচ্ছে আমার একমাত্র আইডি। আমার এছাড়া অন্য যেগুলো আছে সেগুলো সব ফেক। হাউ ওয়ান্ডারফুল স্টোরি মিতু লিখেছে উত্তরা থেকে, গল্পের নাম ফার্ম হাউস না, গল্পের নাম ফার্ম হাউস না, আজকে গল্পের নাম হচ্ছে লেখকের মৃত্যু। যেহেতু চলছে একটু প্রেজেন্ট কুয়াশা, আর সাথে আছে আমি শামিন, আরো বন্ধুরাও আছে আমার সঙ্গে। আরিফ লিখেছে গল্পটি শুনছি আর আমি আমার 2016 বইমেলার জন্য উপন্যাস চন্দ্রমুখী লিখে কমপ্লিট করলাম, দোয়া করো। আপনি নিশ্চয়ই দোয়া করি। আমি মোহাম্মদ ওয়াসিম জামিল কুমিল্লা চৌদ্দগ্রাম থেকে বলছি, শামিন আপু আমি প্রথম লিখলাম, খুব ভালো হয়েছে এই গল্পটা। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা আরেকটা কথা এটাকে বলে রাখছি, যারা আমাদেরকে গল্প পাঠাচ্ছ বা পাঠাচ্ছেন, অনেকেই পাঠিয়েছেন, তাদের জন্য একটা কথা হচ্ছে যে কুয়াশার কিন্তু হাতে লিখলে সেই গল্পটা আমরা নিব না, সেটা যত ভালোই কাহিনী হোক না কেন, আমাদের কিছু ব্যাপার আছে যেটা নাকি কম্পোজ করবে, যেটা নাকি মানে কিছু নিয়ম আছে, সেটা নিয়মের মধ্যে পড়ে, সেটা হাতে লিখে পাঠালে সেটা গ্রহণ করা হবে না, প্লিজ। তাই যারা প্লিজ গল্প পাঠাতে চান বা স্ক্রিপ্ট পাঠাতে চান, তা আপনাদেরকে কম্পোজ করতে হবে, 16 ফন্টে কম্পোজ করবেন এবং মিনিমাম 35-40 পেজেস হতে হবে, ঠিক আছে? আর ঠিকানাটা জানিয়ে দিচ্ছি, অনেকে ঠিকানা জানতে চেয়েছেন, দুভাবে পাঠাতে পারেন, ইমেলের মাধ্যমে আপনি পাঠাতে পারেন, এছাড়া আপনি আমাদেরকে পোস্ট করে বা পৌঁছে দিয়ে যেতে পারেন এবিসির ঠিকানা। প্রথম ইমেল অ্যাড্রেসটি লিখে নিন, কুয়াশা FM8920@gmail.com, কুয়াশা FM8920@gmail.com। আর এবিসির ঠিকানা হচ্ছে এবিসি রেডিও, ঢাকা ট্রেড সেন্টার, 99 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা। তো ঠিক আছে, চলছে এটা প্রেজেন্ট কুয়াশা। আর যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই মুহূর্তে কি আছে আমাদের সঙ্গে দেখে নেবো, তারপর আমি বিদায় নিচ্ছি। আর কয়েকটা এসএমএস পরে নয়ন আহমেদ লিখেছে, আপু আমি আমার ওয়াইফ নেহা কুয়াশা শুনছি, ভালো লাগছে আপু, তোমার ফুচকা খাওয়ার দাওয়াত রইল কামরাঙ্গের চরে। আচ্ছা যদি কামরাঙ্গের চরে যাই নিশ্চয়ই আপনার বাড়ি গিয়ে ফুচকা খেয়ে আসবো। আপু আমি আরিয়া খান সোহাগ যাত্রা, আরিয়া খান সোহাগ যাত্রা বাড়ি থেকে, আপু অনেক ভয় পাচ্ছে, কিন্তু ফারদিন তার স্বামীকে, ফারদিন না ফারিন তার স্বামীকে পাইনি, কারণ তার স্বামী আর ফিরতে পারেনি। আমরা তো শুনলাম কিভাবে সে অপশক্তি বা ভূতই হবে সেগুলো মেরে ফেললো প্রতীককে। নুসাইবা লিখেছে শান্ত আরেকটা গল্প, আচ্ছা ঠিক আছে আমি জানিয়ে দেবো শান্তকে। নুসাইবা হাই আপি, আমি জিওন উত্তরা থেকে, আজকে স্টোরিটা নাইস অ্যান্ড তুমি অনেক কিউ, থ্যাংক ইউ, নাইস স্টোরি প্রিয়া চিটাগং শামিন আপু। আতিক মাহমুদ লিখেছে মৌলিক গল্প শুনতে ভালোই লাগে। শান্ত রক্স ফাহিম লিখেছে আপু গল্পের কাহিনী কিছুই বুঝি না, অ্যাটলিস্ট একটা কিছু তো থাক। তাহলে তুমি একদমই, আমি তোমাকে, আমি এত মানুষ বুঝতে পেরেছি, সবাই লিখেছে, এখন আমার কিছু করার নেই। আরেকবার শুনো, আর্কাইভে গিয়ে সংগ্রহশালা থেকে ডাউনলোড করে, তাহলে হয়তো কিছু বুঝতে পারো। আপু আমি আনাস মিরপুর থেকে বলছি, আজকে ভয় একটু কম পেয়েছি, আই লাভ কুয়াশা অ্যান্ড ইউ। ভয় জিনিসটা হচ্ছে একটা অনুভূতি, যে কোনো অনুভূতি কারোর খুব বেশি থাকে, প্রবল থাকে, কারোর কম থাকে। তোমার হয়তো ভয়ের অনুভূতিটা কম, তাই তুমি কম ভয় পেয়েছ। তন্নি লিখেছে কাহিনীটা ভালো ছিল, স্টোরিটা অসম। আচ্ছা আর মুক্তার হোসেন লিখেছে আই লাভ কুয়াশা শামিন আপু, হাই আপি আমি জিওন উত্তরা থেকে, আজকে স্টোরিটা নাইস। তানভীর শুভ লিখেছে চিটাগং থেকে, শামিন আপু কেমন আছেন? আমি ভালো আছি তানভীর। আরও লিখেছেন আপু আজকের কুয়াশা সাংঘাতিক ভয়ানক, আপুর এবিসি রেডিওতে হৃদয় নার্সিংহোম অনুষ্ঠানটি এখন আর হয় না, কিন্তু অনেক দিন আগে বন্ধ হয়ে গেছে, এক বছরের উপরে। আর কারো কি আছে আমার সঙ্গে এই মুহূর্তে? নেহা লিখেছে চিটাগং থেকে জোশ গল্প, খুবই ভালো লাগলো। আর হায়দ্রাবাদ চিটাগং থেকে লিখেছে, নাম পথে নেই কিন্তু পড়ছি, লিখেছে আপু আমি ও পাঠিয়েছে, আপু আমি তানিয়া, কেমন আছেন আপনি? আমার কুয়াশা অনেক ভালো লাগে, তাই প্রতি সোমবার শুনি, আই লাভ ইউ কুয়াশা অ্যান্ড আই লাভ ইউ শর্মিন আপু, থ্যাংক ইউ সো মাচ। প্রভা লিখেছে রাঙামাটি থেকে, খুব ভয় পাইলাম আজকে। আচ্ছা, আর উর্মি লিখেছে মোহাম্মদপুর থেকে, মশিউর রহমান শান্ত, অনেকদিন পর আপনার স্টোরিটা ভালো লাগলো শ্যামিন আপু, খুব ভালো লাগলো, অনেক ধন্যবাদ। তো আমার মনে হয় আজকে এই পর্যন্তই থাক, একটু আজকে খুব তাড়াতাড়ি বিদায় নিচ্ছি, আবারও কথা হবে আমার সঙ্গে শুক্রবার দিন দুপুরবেলা ও রাতের বেলা, অর্থাৎ দুপুরবেলা আসছি, দুটোর সময় আমি হাওয়া বদলে ও রাতের বেলা থাকছি গান নিয়ে তারা রাম্পামে। তো ঠিক আছে, আবারও কথা হবে, এবিসির সঙ্গেই থাকবেন, ভালো থাকবেন, শুভরাত্রি।
Joe presents Kuasa.